রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন ধারাবাহিক আলোচনা, যে আলোচনার বিষয়বস্তু বা শিরোনাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী বা সিরাত আলোচনা। শুরুতে আমরা কিছুটা সময় নিয়ে জানার চেষ্টা করব যে সাহাবিদের সম্পর্কে আমাদেরকে কেন জানতে হয়, এর গুরুত্ব কী, এবং এরপর আমরা আমাদের মূল আলোচনায় অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ধারাবাহিক আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমাদের এই আলোচনা আমরা শুরু করতে চাই একটি স্মরণিকাকে সামনে রেখে, যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মহামূল্যবান উপদেশ, সাবধানবাণী প্রদান করে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দাবি তিনি রাখেন, তাকওয়া অবলম্বন করো, পরহেজগারী অবলম্বন করো, গুনাহ থেকে বেঁচে থাকো, এবং মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। প্রথমত মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করা, ঈমান সহকারে মৃত্যুবরণ করা, এবং একই সঙ্গে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুইটি গুণ অর্জন করার তৌফিক প্রদান করুন, তাকওয়া অর্জন করার তৌফিক প্রদান করুন, আমিন। মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করা, এটাই হচ্ছে সফলতা। এবং যদি কোনো ব্যক্তিদেরকে, কোনো সফল ব্যক্তিদেরকে অনুসরণ করতে হয়, তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের অনুসরণ করতে হবে যারা ঈমান সহকারে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী। তারা সুনান আল বাগাবীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই প্রসঙ্গে একটি চমৎকার উক্তি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফা ইন্নাল হাইয়্যা লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি কানু আল্লাহি আফদাল হাযিহিল উম্মাহ ওয়া আবাররুহা কুলুবান وَعَمَاكُهَا عِلْمًا وَأَكَلُّهَا تَكَلُّفًا قَوْمٌ اِكْتَارَهُمُ اللَّهُ لِصُحْبَةِ النَّبِيِّهِ وَإِكَامَةِ الدِّينِ فَأَعْرِفُوا لَهُمْ فَضْلَهُمْ وَاتْبَعُوهُمْ فِي آثَارِهِمْ وَتَمَسَّكُوا بِمَا اسْتَطَعْتُمْ مِنْ أَخْلَاقِهِمْ وَدِينِهِمْ فَإِنَّهُمْ كَانُوا عَلَى الصِّرَاطِ الْمُسْتَقِيمِ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি অনুকরণীয় আদর্শ সন্ধান করে, তাহলে তার উচিত সেই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করা যারা মৃত ব্যক্তি এবং তারা মৃত্যুবরণ করেছে হকের উপরে। কারণ জীবিত ব্যক্তির জন্য যে কোনো মুহূর্তে ফিতনার সম্মুখীন হওয়ার কারণে হক বা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়, কিন্তু মৃতদের ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। আর মৃতদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাবৃন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যাদেরকে এই উপদেশ প্রদান করছিলেন তারা হচ্ছেন তাবিয়িন। আমরা জানি আম্বিয়া আলাইহিমুসসালামের পর প্রজন্ম হিসেবে মানব জাতির শ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে সাহাবিদের প্রজন্ম, এবং দ্বিতীয় সর্বোত্তম প্রজন্ম হচ্ছে তাবিয়িনদের প্রজন্ম। সেই দ্বিতীয় সর্বোত্তম প্রজন্মের মধ্যে জীবিত কোনো ব্যক্তিকে যেন তার আদর্শ হিসেবে গ্রহণ না করেন, সেই বিষয়ে সাবধানবাণী প্রদান করে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে কোনো জীবিত ব্যক্তিকে তোমরা অনুসরণ করো না, যদিও বা সেই ব্যক্তি একজন আল্লাহর ওলি হন না কেন। হতে পারে সেই ব্যক্তি একজন আবেদ ব্যক্তি, জাহেদ ব্যক্তি, মুজাহিদ, পরহেজগার ব্যক্তি, কিন্তু এরপরও তাদেরকে তোমরা অনুসরণ করো না। তোমরা অনুসরণ করো মৃতদেরকে, সেই মৃতদেরকে যারা ছিলেন রাসূলের সাথী সাহাবা। কেন তিনি এ কথা বলেছেন? এর কারণ হচ্ছে জীবিত ব্যক্তিদের ক্ষেত্রে কেউই এই নিশ্চয়তা দিতে পারে না যে মৃত্যু পর্যন্ত সে হেদায়েতের উপর অটল থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ক্ষেত্রে সেই ভয় নেই, কারণ আমরা জানি তারা হেদায়েতের উপরেই মৃত্যুবরণ করেছেন। আর অপরদিকে আমরা যারা জীবিত অবস্থায় আছি, আমরা জানি না যে আমাদের জন্য ভবিষ্যতে কী ফিতনা, কী বিপদ অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন একটি হাদিসে, সেই সমস্ত লোকেদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তোমাদের মধ্যে এমন ব্যক্তিদেরকে তোমরা দেখবে যাদের জীবনধারা হবে জান্নাত অভিমুখী, তাদের ইবাদত কাজকর্ম সব কিছুই জান্নাতি ব্যক্তিদের মতো, কিন্তু মৃত্যুর পূর্বে তাদের জীবনের কাজগুলো হয়ে যায় জাহান্নামী ব্যক্তিদের মতো, এবং শেষ পর্যন্ত তাদের ঠিকানা গন্তব্য হয়ে যায় জাহান্নাম। হাদিসের এই লোকেরা তারা ব্যর্থ হয়েছে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করতে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা হেদায়েতের উপর থাকতে পারেনি। কাজেই জীবিত কোনো ব্যক্তি জানে না তার সামনে কী ফিতনা, কী পরীক্ষা অপেক্ষা করছে, এবং সেই ফিতনা পরীক্ষাকে অতিক্রম করে শেষ পর্যন্ত সে হেদায়েতের উপর থাকতে পারবে কি না এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সবচেয়ে বেশি যেই দোয়াটি পড়তেন সেই দোয়া তিনি আমাদেরকে রেখে গেছেন, এবং সাহাবিদেরকেও সেই দোয়া তিনি শিক্ষা দিয়েছেন। ইয়া মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার সাব্বিত কুলুবানা আলা দ্বীন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সাবিত রাখো, দৃঢ় রাখো, অটল রাখো, প্রতিষ্ঠিত রাখো। অন্তরকে আরবি শব্দে বলা হচ্ছে কল্ব। কল্ব এর আরেকটি অর্থ আরবিতে এমন কিছুকে বোঝানো হয় যা কিনা প্রতিনিয়ত পরিবর্তনশীল। মানুষের অন্তর সব সময় পরিবর্তনশীল। যেমনটা অনেক সময় আমরা দেখি যে পাতিলে যখন পানি গরম করা হয় এই পানি সব সময় উপরে নিচে ওলট পালট হতে থাকে, মানুষের অন্তরও ঠিক তেমনি সব সময় পরিবর্তনশীল। কাজেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি মুহূর্তে দোয়া করা উচিত, এই পরিবর্তনশীল অন্তরের যিনি মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অন্তরকে সব সময় তার দ্বীনের উপর অটল রাখেন, দৃঢ় রাখেন, সাবিত রাখেন। আব্দুল ইবনে মাসউদ তাবেঈদেরকে বলেছেন, অনুসরণ করো রাসূলের সাথীদেরকে, সাহাবাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সাহাবিদের ক্ষেত্রে জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, কাজেই নিশ্চিতভাবেই আমরা বলতে পারি তার হেদায়তের উপর অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের উপর সন্তুষ্ট ছিলেন মৃত্যু পর্যন্ত, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা ইয়াতুর রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর সন্তুষ্ট ছিলেন। কাজেই আমাদেরও উচিত তাদের পথ এবং মতকেই অনুসরণ করা। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু কারণ উল্লেখ করে গিয়েছেন কেন আমাদেরকে সাহাবিদেরকে অনুসরণ করতে হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে উক্তি আমরা উল্লেখ করেছি সেখানেও অনেকগুলো পয়েন্ট চলে এসেছে, তার কিছু আমরা এখন দেখার চেষ্টা করব। এক নম্বর পয়েন্ট হচ্ছে তিনি বলেছেন, কানুয়াল্লাহি আফদাল হাযিহিল উম্মাহ, তারা ছিলেন এই উম্মার শ্রেষ্ঠ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদেরকে হাদিসে জানিয়েছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ প্রজন্ম এটা হচ্ছে আমার প্রজন্ম, অর্থাৎ সাহাবিদের প্রজন্ম। ও আবার রুহা কুলুবান, সাহাবিদের অন্তর এটা ছিল তাকোয়া বা পরহেজগারিতে, আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। তাকোয়া বা পরহেজগারি এর সহজ অর্থ হচ্ছে গুনাহের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, যেই কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, সেই কাজ থেকে নিজেকে রক্ষা করে চলা, এটাই হচ্ছে তাকোয়া। তাদের অন্তরগুলো ছিল তাকোয়াতে পরিপূর্ণ, এই ক্ষেত্রে তারা ছিলেন অতুলনীয় আদর্শ। তাকোয়ার ক্ষেত্রে তাদেরকে কেউ পেছনে ফেলতে পারবে না। ওয়া আমাকুহা ইলমান, আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন তারা ছিলেন গভীর প্রজ্ঞার অধিকারী। এখানে যে শব্দটিকে নির্বাচন করা হয়েছে সেটা বেশ লক্ষণীয়। আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি এভাবে বর্ণনা করেননি যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা অনেক বেশি জ্ঞানের অধিকারী ছিলেন, বরং তিনি বলেছেন তাদের জ্ঞানের গভীরতা ছিল বেশি, প্রজ্ঞা ছিল। যে কোনো বিষয় সাধারণভাবে জানা এবং বোঝার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এমন অনেক মানুষদেরকে আমরা দেখি যারা অনেক কিছুই জানেন কিন্তু তারা নিজেরাই জানেন না সেই জ্ঞানকে তারা কীভাবে ব্যবহার করবেন কিংবা তার প্রয়োগ কীভাবে হবে বা সেটাকে তারা বুঝতে ব্যর্থ হন। আবার এমন বহু মানুষ রয়েছেন যারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের পর দুনিয়াতে এসেছেন, তথ্যগত জ্ঞান তাদের কাছে অনেক বেশি ছিল, এমন অনেক কিছুই তারা জানতেন যেটা কিনা সাহাবিরা জানতেন না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইমাম বুখারি রাহিমাহুল্লাহর কথা, তিনি হাদিসের সংখ্যার বিচারে যে কোনো সাহাবির থেকেই তিনি সংখ্যায় বেশি হাদিস জানতেন। সেটা কীভাবে হয়েছিল? কারণ তিনি জীবনভর হাদিস সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোকে মুখস্থও করেছেন। তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ছিল, আবু বকর ওসমান কিংবা আলী অথবা আবু হুরাইরা সবার কাছ থেকে বর্ণিত হাদিস তার কাছে ছিল। একই রকমভাবে যারা ফিকহের ইমাম ছিলেন তারা শুধুমাত্র একজন সাহাবির মতামত নয়, বহু সাহাবির মতামতকে একত্রিত করেছেন, বহু মাসআলা তাদের কাছে ছিল। কাজেই আবদুল্লাহ ইবনে মাসউদ যখন সাহাবিদের জ্ঞানকে বর্ণনা করেছেন তিনি সংখ্যার বিচারে বা পরিমাণের মাধ্যমে নয় বরং প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের গভীরতার মাধ্যমে মূল্যায়ন করেছেন। সুতরাং আমরা বলতে পারি যদিও কোনো একজন হাদিস সংকলনকারী কিংবা একজন ফিকহের ইমাম হতে পারে তিনি যে কোনো সাহাবির থেকেই সংখ্যায় বেশি হাদিস জানতেন কিংবা অনেক বেশি মাসআলা জানতেন, তবুও এটা নিশ্চিত যে সাহাবিদের তুলনায় পরবর্তী যুগের মানুষদের জ্ঞানের গভীরতা বা বোঝার ক্ষমতা অবশ্যই কম ছিল। কেননা তারাও যখন কোনো একটি বিষয়কে বোঝার চেষ্টা করতেন, কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেন, তারা প্রথমে সেই বিষয়ে সাহাবিদের বুঝকে তালাশ করতেন। সেই বিষয়টিকে সাহাবিরা কীভাবে বুঝেছেন, সাহাবিদের চোখে সেই বিষয়কে প্রথমে তারা দেখার চেষ্টা করতেন। কোনো একজন সাহাবি হয়তো 100 বা 200টি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তার শ্রেষ্ঠত্ব কোথায়? তিনি সরাসরি সেই স্থানে উপস্থিত ছিলেন যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটিকে বর্ণনা করেছেন। তিনি সেই পরিস্থিতির একটি অংশ ছিলেন। তারা সরাসরি সেখানে উপস্থিত থেকে দেখেছেন যে কোন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেজাজে সেই কথাটিকে বলেছেন। তাদের জীবনের ঘটনার মাধ্যমে তার হাদিসকে বুঝেছেন। যেই সুযোগ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছাড়া আর কোনো ব্যক্তিদের জন্য অর্জিত হয়নি। সুতরাং হাদিস বোঝার ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব অন্য যে কোনো মানুষদের থেকে বেশি। একই বিষয় কোরআনের আয়াতগুলো বোঝার ক্ষেত্রেও। যখন কোনো একটি পরিস্থিতিতে ওহি নাজিল হতো, কোরআনের আয়াতগুলো নাজিল হতো, সেই পরিস্থিতিগুলোকেও তারা তাদের চোখের সামনে দেখতেন। কাজেই সেই বিষয়ে নাজিলকৃত আয়াত, সেই আয়াতের মর্মার্থ সরাসরি তাদের হৃদয়ে প্রবেশ করত। সুতরাং এই বিষয় থেকে একেবারে স্পষ্টভাবেই আমরা বলতে পারি যে সাহাবিদের তুলনায় পরবর্তী যে কোনো প্রজন্ম তারা যে জ্ঞান সাধনা করেছে, সবাই মিলে মূলত জ্ঞানের সমুদ্রের উপরিভাগে সাঁতার কেটেছেন। অপরদিকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের বিচরণ ছিল সেই সমুদ্রের একেবারে গভীর তলদেশ পর্যন্ত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যা জানতেন সেটা ছিল হৃদয় দিয়ে উপলব্ধি করা জ্ঞান, এবং সেই জ্ঞানের প্রভাব তাদের জীবন, কর্মে, আমলে সব কিছুতে ফুটে উঠত। সুতরাং এই দিক থেকেও শ্রেষ্ঠত্ব সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের, এবং এই জন্য আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। আরেকটি পয়েন্ট হচ্ছে ওয়াকাল্লুহা তাকাল্লুফান, তারা ছিলেন নির্মল চিন্তাধারার অধিকারী। তাদের হৃদয় চিন্তা চেতনা এগুলো ছিল পবিত্র, কৃত্রিমতা বিবর্জিত, মেকি আচরণ মুক্ত এবং অনর্থক বাহুল্য বাহ্যিক কাজ মুক্ত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবন ছিল খুবই সাধারণ এবং ইসলামের বিধিবিধানগুলোকে তারা পালন করতেন। ইসলাম পালনে তাদের কোনো মেকি আচরণ কৃত্রিমতা ছিল না, কোনো ধরনের বাহ্যিক জাকজমক তারা প্রকাশ করতেন না। তারা বিনয়ী ছিলেন, কিন্তু বিনয়ী হওয়ার জন্য কোনো মিথ্যা অভিনয় তাদেরকে করতে হতো না, এটা ছিল তাদের সহজাত বৈশিষ্ট্য। তারা জ্ঞানী ছিলেন, কিন্তু জ্ঞান প্রকাশ করার জন্য কঠিন দুর্বোধ্য শব্দ বা জটিল বাক্য ব্যবহার করে জ্ঞান জাহির করার প্রয়োজন হতো না। বর্তমানে মানুষের জীবনযাত্রা কৃত্রিম আচরণে পরিপূর্ণ, বাহ্যিক চাকচিক্যে পরিপূর্ণ। ভেতরে এক ধরনের মানসিকতা, বাইরে আরেক ধরনের আচরণ আমরা প্রকাশ করি। বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন দুনিয়াবী শিক্ষায় যারা শিক্ষিত, সেই সমস্ত ব্যক্তিরা তাদের টকশো কিংবা আলোচনায় দেখা যায় কোনো একটি বিষয়ের উপরে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেন। কিন্তু তাদের এই আলোচনাগুলো, তাদের যে জ্ঞান, সেই জ্ঞান তার শ্রোতাদেরকেই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সহযোগিতা করে না, বরং নতুন নতুন সন্দেহ এবং সংশয় সৃষ্টি করে। যেমন আজকালকার যুগে একটি ভালো বই বা জ্ঞানগর্ব কথাপূর্ণ একটি বই, এর সংজ্ঞা কী দাঁড়িয়েছে? যে বই আপনি কয়েকবার পড়েও কিছুই বুঝতে পারবেন না, সেই বইকেই বলা হবে এটা হচ্ছে চমৎকার একটি বই। সাহাবিদের জীবনধারা এমন ছিল না। তাদের জ্ঞান, তাদের মুখের ভাষা, এটা ছিল প্রজ্ঞাপূর্ণ, সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, স্পষ্ট। দুর্বোধ্য শব্দ ব্যবহার করে, জটিল বাক্য ব্যবহার করে কিংবা দ্ব্যর্থবোধক কথা বলে তারা তাদের পাণ্ডিত্য জাহির করতেন না। তারা যা বলতেন সরাসরি বলতেন, যেটা সব মানুষ বুঝতে পারত। সহজ কথাকে পেঁচিয়ে তারা নিজেদেরকে জ্ঞানী প্রমাণ করার কোনো চেষ্টাই করতেন না। এর একটি কারণ ছিল তাদের জীবনযাত্রার প্রভাব। কারণ মানুষ যে ধরনের জীবন যাপিত করে, সেই জীবনের প্রভাব তার আচরণে ফুটে ওঠে, তার কথার মধ্যে ফুটে ওঠে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা ছিলেন সাধারণ বিলাসিতা মুক্ত মরু অঞ্চলের মানুষ। অন্যান্য জাতিগুলো, রোমান কিংবা পারস্য কিংবা ভারতীয় বা চৈনিক, সেই সময়ের পৃথিবীর যে জাতিগুলো ছিল, তাদের যে তথাকথিত সভ্যতাগুলো ছিল, সেই সভ্যতাগুলো নানা রকমের দূষণে সেই মানুষগুলো আক্রান্ত ছিল। একদিকে বিলাসিতা, আরেকদিকে তাদের কাল্পনিক ধর্মতত্ত্ব, নানা রকমের উদ্ভট দর্শন, সেই দর্শনের যে চিন্তার প্রভাব, এগুলো তাদের মন এবং মগজকে দূষিত করে রেখেছিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা প্রথমত অধিকাংশ, প্রায় সকলেই ছিলেন, আরবের সেই লোকেরা ছিলেন নিরক্ষর, তারা লিখিত কোনো কিছু পড়তেই জানতেন না। কেউ কেউ কাব্যচর্চা করতেন, কিন্তু সেই কাব্যচর্চাতেও কোনো দর্শন বা ফিলোসফি প্রকাশ পেত না। খুব সহজ ভাষায় তারা প্রকৃতির বিভিন্ন বিষয় বর্ণনা করতেন, তাদের সুখ দুঃখগুলোকে বর্ণনা করতেন, কিংবা নারীদেরকে মুগ্ধ করার জন্য কিছু কবিতা রচনা করতেন। অন্যান্য জাতিগুলো তাদের লেখার পেছনে তাদের পৌরাণিক কাহিনী, গল্পকথা, মিথোলজির প্রভাবগুলো ফুটে উঠত, তাদের দেবদেবীদের কথাগুলো ফুটে উঠত, যেমন গ্রিক দর্শন বা ল্যাটিন দর্শন বা পারস্য সভ্যতা, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এই ধরনের জটিল চিন্তা থেকে মুক্ত ছিলেন, তাদের অন্তর ছিল নির্মল বিশুদ্ধ। তাদের পোশাক আশাক, খাদ্যাভ্যাস এগুলোও ছিল খুবই সাধারণ, এবং ইসলাম গ্রহণ করার জন্য যে ধরনের বিশুদ্ধ হৃদয় প্রয়োজন হয়, বিশুদ্ধ চিন্তা চেতনা প্রয়োজন হয়, সেটা তাদের ছিল। কোরআনকে ধারণ করার জন্য প্রথমে একটি পরিচ্ছন্ন হৃদয় প্রয়োজন হয়, যেটা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে ছিল। বিষয়টিকে একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। যেমন আমরা যদি সিদ্ধান্ত নিই যে কোনো একটি দেয়ালকে আমরা রঙিন করব, রং লাগাবো, দেখা গেল সেই দেয়ালে আগে থেকেই লাল, নীল, হলুদ বিভিন্ন রং করা আছে। এরপর যদি সেই রঙের উপর আরেকটি রং আমরা বসিয়ে দেই, তাহলে দুইটি মিলে নতুন আরেকটি রং ধারণ করবে। পরবর্তী বিষয়ের যে মূল রং, সেটা সেখানে খুঁজে পাওয়া যাবে না। যে কারণে কোনো একটি দেওয়ালকে রং করার জন্য আমরা দেখি যে প্রথমে সেটাকে ঘষে মেজে সাদা রং করে নেওয়া হয়, এরপর অন্য একটি রঙকে সেখানে বসানো হয় এবং তখন সেটা প্রতিফলিত হয়। একই বিষয় ঘটেছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ক্ষেত্রে। আগে থেকে তাদের অন্তরে চেপে থাকা কোনো ধর্মীয় ঐতিহ্য, মিথোলজি, পৌরাণিক কল্পকাহিনী, এগুলো অপসারণ করার কষ্ট তাদেরকে করতে হয়নি। এতে কোনো সন্দেহ নেই যে আরবের ওই অঞ্চলের মানুষেরা তারা মুশরিক ছিল, তারা মূর্তি পূজা করত, পাথরের পূজা করত, সেই মূর্তিগুলোর সামনে পশু জবাই করত। শিরক তাদের মধ্যে অবশ্যই ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো মিথোলজি ছিল না, পৌরাণিক কল্পকাহিনী ছিল না। তাদের যেই ধর্ম বা শিরক, এটা ছিল মূলত কিছু কালচার বা রীতিনীতির সমষ্টি। জটিল কোনো ধর্মতত্ত্ব বা থিওলজি সেখানে ছিল না। 5 নম্বর পয়েন্ট, কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতিন নাবিয়িহি ওয়া ইকামাতিদ দ্বীনি। সাহাবাগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন তার রাসূলের সাথী হিসেবে। কেন? তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং তাদেরকে মনোনীত করার পেছনে অবশ্যই কিছু বিশেষ কারণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাছাই করেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সহচর হিসেবে, সহযোগী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীর থাকে কিছু সহযোগী বা হাওয়ারি। সাহাবাগণ তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী এবং সহচর। দিন প্রতিষ্ঠার এই কাজ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা এতটাই সফলভাবে এবং সার্থকভাবে সম্পাদন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর নবুয়ত দিয়ে পাঠানোর কোনো প্রয়োজন নেই। মানবজাতিকে হেদায়েতের উপর রাখার জন্য আর কোনো ব্যক্তিকে নবুয়ত দিয়ে পাঠাতে হবে না। কারণ সাহাবাগণ তারা এই বিষয়টিকে নিশ্চিত করেছেন যে তাদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ মানুষের কাছে বিশুদ্ধ ইসলাম পৌঁছে যাবে তাদের অপরিসীম ত্যাগ এবং অতুলনীয় অবদানের কারণে ইসলামের প্রতি। সুতরাং আমাদেরকে সাহাবিদের সম্পর্কে জানতে হবে, তারা দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, কীভাবে করেছিলেন সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে। 6 নম্বর পয়েন্ট, তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে, তাদের উচ্চ মর্যাদাগুলোকে বোঝার জন্য, শনাক্ত করার জন্য আমাদেরকে সাহাবিদের সম্পর্কে জানতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ফা আরিফু লাহুম ফাদলাহুম, যেন আমরা তাদের এই মর্যাদাগুলোকে শনাক্ত করতে পারি। এবং আমাদের এই যে আলোচনার প্রচেষ্টা যেটা আমরা গ্রহণ করেছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে শেষ পর্যন্ত যেন তিনি আমাদের আলোচনাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং এই কাজকে কবুল করে নেন এবং এতে বারাকা দান করেন। এই পুরো সিরিজ আলোচনা শুধুমাত্র একজন সাহাবিকে ঘিরে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উপরেই এই পুরো আলোচনা, যেন আমরা তার গুণ মর্যাদা বৈশিষ্ট্যকে শনাক্ত করতে পারি এবং নিজেদের জীবনে সেগুলোকে প্রতিফলিত করতে পারি। ফা আরিফু লাহুম ফাদলাহুম। 7 পয়েন্ট, ওয়াতবাউহুম ফি আসারিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে তাদেরকে অনুসরণ করো, তাদের পদচিহ্নকে, তাদের কদমকে অনুসরণ করো। সুতরাং কেউ যদি সাফল্য অর্জন করতে চায়, তাহলে সাহাবিদের পদচিহ্নকে তাকে অনুসরণ করতে হবে, তাদের আদর্শকে আমাদেরকে অনুসরণ করতে হবে। 8 পয়েন্ট, ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া দীনিহিম ফা ইন্নাহুম কানু আলা সিরাতিল মুস্তাকিম। তিনি উপদেশ দিয়ে বলছেন তাবিঈদেরকে, তাদের দিন পালনের খুঁটিনাটি বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, আখলাক, এগুলোকে যতটুকু সম্ভব নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করো, ধারণ করার চেষ্টা করো, কারণ নিঃসন্দেহে তারা ছিলেন সিরাত আল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত, তারা ছিলেন সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা হচ্ছেন উম্মার সেই সর্বোত্তম অংশ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু হেদায়াতের উপর অটল রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও তাদের উপর সন্তুষ্ট ছিলেন, সেই স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন স্থানে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ও রাদওয়ান। সমস্ত সাহাবীদের জীবন আলোচনার ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে প্রাধান্য দিতে হবে প্রথম 4 জন খলিফা যারা ছিলেন তাদের জীবনীকে, এবং তাদের মধ্যেও বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে আবু বকর এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো এবং আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা অনুসরণ করো। কারা ছিলেন সেই খোলাফায়ে রাশিদিন আমরা জানি, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবং সেই চারজনের মধ্যে দুইজনকে বিশেষভাবে অনুসরণ করার নির্দেশ দিয়ে অন্যত্র তিরমিজির একটি হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর এই দুই ব্যক্তিকে তোমরা অনুসরণ করো, আবু বকর এবং ওমরকে। ইকতাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকরিন ওয়া ওমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন স্থানে সাহাবীদের মর্যাদা বর্ণনা করেছেন। যেমন একটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা ও বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সঙ্গীগণ কাফেরদের প্রতি কঠোর এবং ইমানদারদের প্রতি, মুমিনদের প্রতি কোমল এবং দয়াশীল। এবং তাদেরকে দেখা যায় রুকু এবং সিজদারত অবস্থায় আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনায় তারা ব্যস্ত। এবারে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন অসাধারণ চরিত্রের অধিকারী ব্যক্তি ছিলেন। ইতিহাস ওমরের মতো দ্বিতীয় কোনো ব্যক্তিকে উপস্থাপন করতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের সেই ইউনিক বা অতুলনীয় অনন্য দিকটি ছিল তার ব্যক্তিত্ব বা তার পার্সোনালিটি। আবু বকর সিদ্দিকের ক্ষেত্রে আবু বকর সিদ্দিকের অনন্য বৈশিষ্ট্য সেটা ছিল তার ঈমান। অপরদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে তার ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে তার অসাধারণ ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। একদিকে তিনি ইস্পাতসম, দৃঢ়, কঠিন, আরেকদিকে তার ভেতরে রয়েছে এক কোমল অন্তর। সম্পূর্ণ বিপরীত ধর্মী দুইটি বৈশিষ্ট্য একই ব্যক্তির ভেতর সন্নিবেশিত হয়েছে। বাহ্যিক দিক থেকে তিনি অনেক কঠিন, কিন্তু ভেতরের দিকে তার অন্তর খুবই কোমল, যে অন্তর আল্লাহর ভয়ে কেঁদে ওঠে এবং মুসলিমদের ব্যথা বেদনায় সেই অন্তর ব্যাকুল হয়ে ওঠে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে সত্য এবং সঠিক কথা নির্গত হতো সহজ, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে অন্তর্দৃষ্টি বা ফরাসত দিয়েছেন সেটা সত্যি প্রমাণিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তার পর্বতসম দৃঢ় ইমান দিয়ে ইসলামের ভিত্তিকে মজবুত করলেন, সেই অবস্থায় প্রয়োজন ছিল ওমরের মতো একজন দৃঢ় ব্যক্তির অভিভাবকত্ব, যিনি পূর্বের দুই ব্যক্তি রেখে যাওয়া ভিত্তিকে সুস্থির রাখবেন এবং ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দেবেন। সেই সময়ে, ইসলামের সেই সোনালী সময়ে, একদিকে ইসলামের শক্তি, আরেকদিকে ওমর রাদিয়াল্লাহুর ব্যক্তিত্বের শক্তি, উভয়ের এক অসাধারণ সমন্বয় হয়েছিল। ইতিহাসের সেই বড় বড় শ্রেষ্ঠ ঘটনাগুলোকে সামনে রেখে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। একই সঙ্গে আমাদের এই আলোচনায় আমরা চেষ্টা করেছি যে ব্যক্তি ওমর বা ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের বিভিন্ন দিক সেগুলোকেও সামনে নিয়ে আসার জন্য, যেন তার মানুষ জগতের একটি চিত্র সেটাও আমাদের সামনে উঠে আসে। যে কোনো একজন মানুষকে বুঝতে হলে সেই মানুষ কেমন ছিলেন বা তার ব্যক্তিত্ব কেমন এটা বুঝতে হলে তার সঙ্গে আমাদেরকে সময় কাটাতে হয়, তার সাহচর্য বা সহবত গ্রহণ করতে হয়। দুনিয়াতে সেই সুযোগ কোথায়? সাহাবীদের ক্ষেত্রে তারা বহু আগেই দুনিয়ার জগৎ শেষ করে আখিরাতের জগতে পাড়ি জমিয়েছেন, কিন্তু একটি রাস্তায়, একটি পথে তাদের সাহচর্য গ্রহণ করার সুযোগ আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে ইলমের মাধ্যমে। হাদিস এবং ঐতিহাসিক বর্ণনাগুলোর মাধ্যমে আমরা চাইলেই সাহাবীদের সঙ্গে সময় কাটাতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময়ে ইসলাম ছিল শক্তিশালী অবস্থায়, যাবতীয় ফিতনা ফাসাদ মুক্ত, এবং সেই সময়ের ঘটনা সম্পর্কে বহু বর্ণনা ইতিহাসে সংরক্ষিত অবস্থায় আছে। কাজেই একদিকে সাধারণ ঐতিহাসিক বড় বড় ঘটনাগুলো, এগুলো যেভাবে সামনে চলে আসে, ঠিক একই সঙ্গে আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব, তার ব্যক্তি জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা, এগুলো ইতিহাসে সংরক্ষিত অবস্থায় রয়েছে। কাজেই শুধুমাত্র সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই আমাদের জন্য প্রয়োজনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন, যেন এই আলোচনাগুলো আমাদেরকে উপকৃত করে, যেন আমরা একটি সমঝদার হৃদয় এবং শ্রবণ শক্তি সম্পন্ন করণীয় অধিকারী হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বুখারী এবং মুসলিমের একটি হাদিসে তিনি আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাকাদ কানা ফী মা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন ফা ইয়াকু ফী উম্মতি আহাদুন ফা ইন্নাহু ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি থাকেন যাদেরকে বলা হয় থাকে মুহাদ্দাসুন, মুহাদ্দাস। আমার পূর্ববর্তী সমস্ত উম্মতের মধ্যেই মুহাদ্দাস ছিল, আর এই উম্মতে যদি কোনো ব্যক্তি মুহাদ্দাস হিসেবে থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন ওমর। মুহাদ্দাস এই শব্দের অর্থ কী? ইবনে হাজার আল আসকালানি তিনি বুখারীর এই হাদিসের ব্যাখ্যায় বেশ কয়েকটি মতামতকে উল্লেখ করেছেন। প্রথমে তিনি বলেছেন, মুহাদ্দাস এর অর্থ হচ্ছে, এই শব্দটি এসেছে মুনহামুন শব্দ থেকে। মুনহামুন এর অর্থ হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপ্রেরণা দান করেছেন, অনুপ্রাণিত করেছেন। দুই নম্বর, মুহাদ্দাস এমন ব্যক্তি যার অনুমান বা ইনটিউশন বা অন্তর্দৃষ্টি সবসময় সঠিক বলে প্রমাণিত হয়, সত্য বলে প্রমাণিত হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে সত্যকে ঢেলে দিয়েছেন। তিন নম্বর, মুহাদ্দাস হচ্ছেন এমন ব্যক্তি, মান ইয়াজরিস সাওয়াবু আলা লিসানিহি বিগাইরি কাসদ, যিনি সত্য বলেন এবং সত্য বলেন সহজ, স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিকভাবে, যার জিহ্বা কোনো ধরনের জড়তা ছাড়াই সত্য প্রকাশ করে। এবং চার নম্বর বৈশিষ্ট্য, মুহাদ্দাস হচ্ছেন এমন ব্যক্তি, তোকাল্লিমু হুল মালায়িকা বিগাইরি নবুয়া, যেই ব্যক্তির সঙ্গে ফেরেশতারা কথা বলেন যদিও সেই ব্যক্তিকে নবুয়ত দেওয়া হয় না। সুতরাং এরাই হচ্ছেন মুহাদ্দাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিস অনুসারে আমরা দেখতে পাই তিনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরই একজন। ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর্দৃষ্টি বা অনুমান এটা ছিল সত্যের প্রতিফলন, তার জিহ্বা সবসময় সত্য উচ্চারণ করত, হক এবং বাতিলকে স্পষ্ট করে দিত। এমন অনেক ঘটনা আমরা সামনে দেখতে পাবো যে ঘটনাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নিজের পক্ষে মতামত যুক্তি উপস্থাপন করেছেন এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের মতকে সমর্থন করে আয়াত নাজিল করেছেন। সুতরাং বিভিন্ন কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অনন্য, ইউনিক এবং অনুসরণের জন্য এক অসাধারণ আদর্শ। তিরমিজির একটি হাদিস আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ জাআলা আল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কালবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের জিহ্বা, তার জবান, তার কথা এবং তার হৃদয়ে সত্যের সন্ধান দিয়েছেন। তিরমিজির আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হাদিসটির মান হাসান, তিনি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার পর যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে সে হতো ওমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্যে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো সাধারণত আম্বিয়া আলাইহিম আসসালামের মধ্যে পাওয়া যায়, তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একবার বলেছেন যে তোমার সঙ্গে মূসা এবং নূহের সাদৃশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীদের মধ্যে মূসা এবং নূহ তারা ছিলেন দৃঢ় এবং অনমনীয় ব্যক্তিত্বের অধিকারী, শক্ত ব্যক্তিত্বের অধিকারী দুইজন নবী। এবং আরও কিছু ঘটনা থেকে আমরা দেখতে পাই, মূসা আলাইহিস সালাম তিনি যেভাবে হাতে লাঠি বহন করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও তার হাতে লাঠি বহন করতেন। আমাদের এই আলোচনার উৎস হিসেবে মুসলিম ঐতিহাসিকদের প্রাথমিক যে রচনাগুলো সেগুলোকে সামনে রাখা হয়েছে, অর্থাৎ ক্লাসিক্যাল যে উৎসগুলো, কারণ যত ধরনের কিতাবই রচনা করা হোক না কেন পরবর্তী সময়ে মূলত সেগুলো সেই প্রথম দিকের উৎসেই বারবার ফেরত যায়, যেমন তাবারি বা ইবনে কাসির। এবং একই সাথে আধুনিক সময়ে বা পরবর্তী যুগে রচিত একটি গ্রন্থকে আমাদের সামনে রাখা হয়েছে, সেটা হচ্ছে শায়খ আস-সাল্লাবি রচিত গ্রন্থ, যেটা বর্তমানে বিভিন্ন প্রকাশনী থেকে আমরা দেখতে পাই যে বাংলাতেও অনুবাদ করা হচ্ছে। এবারে আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনার একটি সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করতে চাই, যেন আমরা সহজে বুঝতে পারি যে আমাদের আলোচনাগুলো কীভাবে সামনের দিকে অগ্রসর হবে। প্রথমত আমরা আমাদের এই প্রথম পর্বে কিছু ভূমিকা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্বের বিভিন্ন দিক সেগুলো জানার চেষ্টা করব। এবং আজকের আলোচনায় ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম, তার পরিচয়, চারিত্রিক বৈশিষ্ট্য, পরিবার, এই বিষয়গুলো সম্পর্কে আসবে। পরবর্তীতে সামনে যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম পূর্ব জীবন, জাহিলিয়াতের সময়ে এবং ইসলাম গ্রহণের পরবর্তী সময়ের জীবনধারা, ইসলাম গ্রহণের ঘটনা, তার হিজরত, কোরআনের সঙ্গে তার সম্পর্ক, তার ইলম এবং জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে বিভিন্ন ঘটনা, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে বিভিন্ন ঘটনা, এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত, আবু বকর সিদ্দিকের খিলাফতকালে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, পরবর্তীতে ওমর যখন খলিফা নির্বাচিত হলেন সেই সময়ের ঘটনা, এবং এরপর আসবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের উল্লেখযোগ্য ঘটনা, তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য খলিফা হওয়ার পরে, এবং ইসলামের কিছু বিজয়ী অভিযান ইরাক এবং শাম বা রোমান সাম্রাজ্যে, সেই বিষয়গুলো। এভাবে সবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শেষ দিনগুলো, শেষ ঘটনা, তার মৃত্যু ওফাতের মাধ্যমে পুরো আলোচনাটি আমরা সমাপ্ত করার ইচ্ছা রাখি। অর্থাৎ এটি আমাদের একটি বিস্তারিত আলোচনা যা আমরা সময় নিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানার চেষ্টা করব, এবং বিভিন্ন ঘটনায় আমাদের মূল ফোকাস থাকবে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের জীবনে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করা। এই হচ্ছে আমাদের এই ধারাবাহিক আলোচনার সংক্ষিপ্ত কর্মসূচি। আবারও আমরা বলতে চাই যে এগুলো হচ্ছে শুধুমাত্র একটি ইচ্ছা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করে নেন তবেই সেই ইচ্ছার বাস্তব রূপায়ণ ঘটবে। এবং সেই দোয়াই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও করি, যেন তিনি আমাদেরকে এই কাজে সফলতা দান করেন, আমিন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্ম, একটি বিশুদ্ধ বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই তিনি হস্তি বাহিনীর ঘটনা, অর্থাৎ যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার ঠিক 11 বছর পর তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে এই মত অনুসারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 11 বছরের ছোট। কিন্তু এই প্রসঙ্গে আরও বেশ কিছু মতামত দেখতে পাওয়া যায়। যেমন ইমাম আস-সুয়ুতির মতামত অনুসারে ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন সেই সময়ে ওমরের বয়স ছিল একটি মতামত অনুসারে 30 বছর, আরেকটি মতামত অনুসারে 27 বছর। অর্থাৎ সার কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী সাহাবা যারা ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাদের বয়সের ছিলেন না। আবার একেবারে যারা ছোট বয়সের বালক বয়সের ছিলেন আলী রাদিয়াল্লাহু তাদের সমবয়সীও ওমর ছিলেন না। আবু বকর যখন ছিলেন 40-এর কোটায়, ওমর তখন ছিলেন 30-এর ঘরে। এবারে আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর ব্যক্তিত্ব, তার চারিত্রিক মানসিক গঠন, শারীরিক গঠন, দৈহিক বর্ণনা, এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, যেন পরবর্তীতে যে কোনো ঘটনায় আমাদের মানসপটে ওমর রাদিয়াল্লাহুর একটি চিত্র আমরা দেখতে পাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি ছিলেন দীর্ঘদেহী এবং বিশাল দেহের অধিকারী একজন ব্যক্তি। যে কোনো একদল মানুষের ভিড়েও দূর থেকে ওমরকে সহজে চিহ্নিত করা যেত তার উচ্চতার কারণে, দৈহিক গড়নের কারণে। দেখে মনে হতো যেন তিনি একটি বাহনের উপরে বসে আছেন আর বাকিরা পায়ের উপর দাঁড়িয়ে আছে, অথচ ওমর কিন্তু মাটির উপরেই দাঁড়িয়ে আছেন। অর্থাৎ তিনি ছিলেন এতটাই দীর্ঘদেহী একজন ব্যক্তি। দৈহিকভাবে খুবই শক্তিশালী ছিলেন তিনি, পেশিবহুল সুগঠিত দেহের অধিকারী, কিন্তু দেহে কোনো মেদ ছিল না, চর্বি ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি ছিলেন একজন পালোয়ান বা কুস্তিগির। জাহিলিয়াতের সময়ে বিভিন্ন প্রতিযোগিতায় তিনি কুস্তি লড়তেন এবং সেগুলোতে বিজয়ী হতেন। দৈহিক দিক থেকে তিনি ছিলেন একজন পেশিবহুল দেহের অধিকারী ব্যক্তি। একেবারে শৈশবেও তাকে বিভিন্ন সময় দেখা যেত, ছোটোবেলায় বাচ্চাদেরকে যেমন দেখা যায় তারা সমবয়সী বাচ্চাদের সঙ্গে দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, সেই সময়ে ওমরকে দেখা যেত যে তিনি লাঠি হাতে ছোটো বাচ্চাদেরকে তাড়া করতেন। সুতরাং এটা ছিল ওমর রাদিয়াল্লাহুর একটি বৈশিষ্ট্য। ওমর রাদিয়াল্লাহুর মাথায় চুলের পরিমাণ কিছু কম ছিল, টাক মাথা ছিল। বৃদ্ধ বয়সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি তার চুলে মেহেদি ব্যবহার করতেন এবং তার গোফের প্রান্তভাগ কিছুটা লম্বা ছিল। কোনো কারণে যদি তিনি বিচলিত হয়ে যেতেন বা রাগান্বিত হতেন তখন তিনি তার আঙ্গুলের সাহায্যে গোফের প্রান্তদেশ মোচড়াতেন। এটা দেখে মানুষ বুঝতে পারত যে তিনি এখন একটু ভিন্ন মেজাজে আছেন। ওমর রাদিয়াল্লাহু যখন হাঁটতেন দ্রুত হাঁটতেন শক্তি সহকারে, যখন কথা বলতেন খুব স্পষ্ট ভাষায় বলতেন যেটা উপস্থিত সকল মানুষ স্পষ্টভাবে শুনতে পেত। সুতরাং তার গলার আওয়াজ ছিল বেশ উঁচু এবং যদি কখনও তিনি কাউকে আঘাত করতেন সেটা খুব জোরের সঙ্গেই করতেন, বা ইজাদরাবা আউজা। সুতরাং আমরা যে বিষয়টিকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর শক্তিশালী ব্যক্তিত্ব, তার দৈহিক শক্তির দিকটাও তার কথায়, চলাফেরায়, হাঁটার মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে প্রত্যেকটি বিষয়ে ফুটে উঠত। প্রত্যেকটি বিষয়ে তার শক্তিশালী ব্যক্তিত্বের দিক ফুটে উঠত, যে বিষয়টি তার শত্রুদের মধ্যে একটি ভয় আতঙ্ক সৃষ্টি করত, এমনকি মুসলিমদের মধ্যেও এক ধরনের ভয় সৃষ্টি করত। একটি ঘটনায় আমরা দেখতে পাই যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি নিজেই বর্ণনা করেছেন যে আমি 1 বছর অপেক্ষা করেছি ওমরকে একটি বিষয়ে প্রশ্ন করার জন্য। সুতরাং এক ধরনের ভয় এটা সবার মধ্যেই ছিল ওমরের প্রতি। যদিও আমরা ভয় শব্দটিকে ব্যবহার করছি কিন্তু এই শব্দের বিভিন্ন অর্থ হয়ে থাকে, সব ধরনের ভয় একই রকমের নয়। যেমন আমরা দেখি যে একজন শিক্ষককে যখন কেউ ভয় করে সেটা আসলে তার ক্ষতির কারণে ভয় নয়, বরং তার প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ বা সম্ভ্রমের কারণেই আমরা এক ধরনের ভয় অনুভব করে থাকি। এমন বেশ কিছু ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে যে সাহাবাগণ যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সামনে আসতেন তারা কিছুটা ঘাবড়ে যেতেন। যেমন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহুর একটি ঘটনা রয়েছে যে একবার তিনি কোনো একটি কাজে ওমরের কাছে গিয়েছিলেন, পরবর্তীতে ওমরকে দেখা মাত্রই আবু মুসা আল-আশআরীর চেহারা রক্তশূন্য হয়ে যায়। এই অবস্থায় তিনি সাহাবিদের কাছে ফেরত গিয়েছিলেন, তারা তাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার কী হয়েছে, তিনি বললেন যে ওমর আমার কাছে এই বিষয়ে চেয়েছিলেন। আরেকটি ঘটনায় আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু তিনি একবার কয়েকজন সাহাবি সহকারে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ তিনি পেছনের দিকে ঘুরলেন, পেছনের দিকে তাকালেন, পেছনের রাস্তায় একজন গর্ভবতী মহিলা ছিলেন, তার উপর ওমরের দৃষ্টি পড়ল। সেই মহিলা হঠাৎ করে ওমরকে তার দিকে তাকাতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং মহিলাটির গর্ভপাত হয়ে যায়। সাহাবিদের মধ্যে তখন এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় যে এই গর্ভপাতের কারণে ওমরকে কি রক্তমূল্য পরিশোধ করতে হবে কিনা। বাস্তবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, তিনি স্বাভাবিকভাবে পেছনের দিকে তাকিয়েছেন, কিন্তু সেই মহিলা ভয় পেয়ে এই দুর্ঘটনা ঘটে গেছে। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তিনি বিতর্কের মীমাংসা করলেন এবং তিনি বললেন যে যেহেতু মহিলার গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে রক্তমূল্য পরিশোধ করতে হবে কারণ সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রক্তমূল্য ওমারকে দিতে হবে না, কারণ তিনি কোনো অপরাধ করেননি। মুসলিমদের যে কোষাগার বাইতুল মাল থেকে এই অর্থ পরিশোধ করে দেওয়া হবে। মুসলিমদের মধ্যেই যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই ধরনের একটি প্রভাব থেকে থাকে, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি যে আল্লাহর শত্রু ও দুশ্মনদের ভেতর, কাফেরদের ভেতর কী ধরনের ত্রাস সৃষ্টি হতো ওমর ইবনে খাত্তাবের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে। তাদের অন্তরে ত্রাস সৃষ্টি হয়ে যেত এবং তাদের হাঁটুতে কাঁপুনি সৃষ্টি হয়ে যেত। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে সব ক্ষেত্রেই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কঠোরতা অবলম্বন করতেন বা রুক্ষ আচরণ করতেন বিষয়টা তেমন ছিল না, বরং অনেক ক্ষেত্রেই তার দৈহিক আচরণ, বাহ্যিক গঠন, এটার কারণেও মানুষের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি হয়ে যেত। অথচ ভেতরের দিক থেকে আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে কারণে তিনি অতুলনীয় বা ইউনিক, সেটা হচ্ছে তার ভেতরের অংশটি ছিল খুবই কোমল। দিনের বিষয়ে তিনি ছিলেন কঠোর এবং অনমনীয়। সেই ওমরকেই খুব সহজে দেখা যেত যে তিনি খুব স্বাভাবিকভাবেই মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিচ্ছেন। যে ওমর বাহ্যিক দিক থেকে এত গম্ভীর এবং ভীতিপূর্ণ একজন ব্যক্তিত্বের অধিকারী, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দেওয়া হতো, খুব সহজেই তার চোখ থেকে অশ্রু বিগলিত হতো। আল্লাহর কালাম কোরআনের আয়াত উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার হৃদয় বিগলিত হয়ে যেত। সুতরাং ওমরের চরিত্রের মধ্যে অসাধারণ যে সমন্বয় ছিল, সেটা ছিল কোমলতা এবং কঠোরতার এক চমৎকার ভারসাম্য। এই দুইটি গুণের, দুইটি বিপরীত ধর্মী গুণের সংমিশ্রণের কারণে তার চরিত্র হয়েছিল ইউনিক, অনন্য। গত সিরিজের কথা আমরা উল্লেখ করতে পারি, আবু বকর সিদ্দিক সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেখানে অনেকবার উঠে এসেছে যে আবু বকর সিদ্দিক তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন কঠিন হৃদয়ের অধিকারী, কিংবা একটি অংশে আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝখানে ভারসাম্যের প্রতীক, দুই দিকে ছিলেন দুইজন ব্যক্তি, একদিকে কোমল ব্যক্তি আবু বকর, আরেকদিকে কঠোর ব্যক্তি ওমর। অথচ এই সিরিজে আমরা বলছি যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোমলতা এবং কঠোরতার চমৎকার ভারসাম্য ছিল। এটা কিভাবে? এ বিষয়ে আবু বকর সিদ্দিকের একটি উক্তিকে আমরা সামনে রাখতে পারি। তাবারিতে উক্তিটি এসেছে যখন কিনা তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরকে একটি বিষয়ে অবগত করেছিলেন যে ওমরকে আপনি খলিফা হিসেবে নিযুক্ত করে যাচ্ছেন, কিন্তু তার চরিত্রের সেই কঠোরতার দিকটি, সেই বিষয়ে আপনি কী ভেবেছেন? আবু বকর সিদ্দিক তখন তিনি বলেছিলেন যে আমার নম্র ব্যবহার দেখেই তিনি কঠোরতা করতেন, এবং যখন খিলাফতের দায়িত্ব তার মাথায় আসবে, তার কঠোর প্রকৃতির অনেকটাই চলে যাবে। আবু বকর সিদ্দিক তিনি যে কথা বলেছেন সেটা বাস্তবে পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়েছে। আবু বকর বলেছেন যে খিলাফতের দায়িত্ব যখন তার মাথায় আসবে, এই কঠোর প্রকৃতি অনেকটাই চলে যাবে। আবু বকর বলছেন যে আমি নিজে লক্ষ্য করেছি, যেখানে আমি নরম এবং কোমল ব্যবহার করেছি, তিনি সেখানে কঠোরতা প্রদর্শন করেছেন, আবার যেখানে আমি কঠোরতা প্রদর্শন করেছি, সেখানে তিনি কোমল আচরণ প্রদর্শন করেছেন। আরও আমরা দেখতে পাই বিভিন্ন হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিভিন্ন ঘটনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইতেন। তিনি বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। কিন্তু ওমর যখন নিজে খলিফা হলেন, যখন তিনি নিজে কারো থেকে অনুমতি নেওয়ার মুখাপেক্ষী ছিলেন না, তখন তিনি কী করেছেন? কতজন ব্যক্তির গর্দান তিনি নিয়েছেন? তিনি অনেকটাই নিজেকে বদলে নিয়েছিলেন। এই প্রসঙ্গে আরেকটি বিষয়কে আমরা উল্লেখ করতে চাই। এই প্রথম পর্বেই আমরা বিষয়টি স্পষ্ট করে নিতে চাই, যেন পরবর্তীতে আমাদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি না হয়। যেমন সামনের বর্ণনাগুলোতে অনেক স্থানে বর্ণনা আসবে যে কোনো একজন ব্যক্তি কিছু একটা করলো, এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে পেটালেন লাঠি দিয়ে। এই বিষয়টি আমাদের মধ্যে অনেক সময় একটি ভুল ধারণা দিতে পারে যে এটা কি সেই ধরনের লাঠি পেটা করা কি না যেটা আজকে রাস্তায় আমরা দেখি যে পুলিশ লাঠি পেটা করে, বা এমনভাবে পেটানো কি না যে মেরে একেবারে আহত বানিয়ে ফেলা। না, বরং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রতীকই আঘাত করতেন, এবং তিনি যা বহন করতেন সেটা যতটানা বাস্তবে লাঠি ছিল, তার থেকে বেশি ছিল একটা ছড়ি বা বেতের মতো ছোট একটি দণ্ড ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেন। সুতরাং সেটা ছিল প্রতীকই, বাস্তবে যতটানা পেটানো ছিল তার থেকে বেশি প্রতীকই আঘাত করা হতো। মূলত সেটা ছিল মৃদু চাপড় দেওয়ার মতো। কাজী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে কঠোরতা বা সিদ্ধা, এটা সীমার মধ্যেই ছিল, এবং সেই সময়ে যতটুকু কঠোরতা দরকার ছিল ওমর ইবনে খাত্তাব সেটাই করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি এই উম্মার দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন এই ধরনের আচরণ এবং ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যদি এই ধরনের কঠোরতা অবলম্বন করা হতো, সেটা মানানসই হতো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ছিল ইসলামের প্রাথমিক সময়, যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছিল, সেই সময় ছিল দাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ছিল কোমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের প্রতি তিনি স্নেহশীল দয়াময়। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান কালিজাল কালবি লানফাদ্দু মিন হাওলিকা, যদি আপনি কঠোর হৃদয়ের ব্যক্তি হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে চলে যেত। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, সেই সময়টা ছিল ভিন্ন সময়। তখন আর মানুষ প্রাথমিকভাবে নতুন ইসলামে এসেছে এই অবস্থায় নেই, ইসলামের উপর তারা একটি লম্বা সময় কাটিয়েছে এবং চতুর্দিক তখন মুসলিমরা বিজয় করছে, দুনিয়া মুসলিমদের পায়ে এসে লুটিয়ে যাচ্ছে। সেই সময়ে নিজেদের শক্তিশালী সুপ্রতিষ্ঠিত অবস্থায় মুসলিমরা বিভিন্ন দিকে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছিল, তাদের অন্তরগুলো দুনিয়ার দিকে, দুনিয়ার মোহে আটকে যাচ্ছিল। সেই প্রভাব থেকে, ক্ষতি থেকে রক্ষা করার জন্য মুসলিমদের প্রয়োজন ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো একজন রাখালের, যে রাখাল কিনা নিজের দুর্বল মেষগুলোকে পথ হারিয়ে এদিক ওদিকে ছুটে যাওয়া থেকে রক্ষা করার জন্য লাঠি দিয়ে মৃদু আঘাত করে তাদেরকে সঠিক পথের উপর রাখে, নিরাপদে রাখে। ওমর সেই দায়িত্বই করেছেন, তিনি ছিলেন এই উম্মার একজন যথার্থ অভিভাবক এবং মুরব্বী। লক্ষণীয় বিষয় হচ্ছে, খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি নিজের চরিত্রকে বদলে নিচ্ছিলেন, নিজের ব্যক্তিত্বের উপর এতটা নিয়ন্ত্রণ ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর, যেটা কোনো সহজ বিষয় নয়। দায়িত্ব মানুষকে বদলে দেয়, বড় দায়িত্ব এবং সেই দায়িত্বের বোঝা, কোনো একজন ব্যক্তির ভেতরের যে মানসিকতা, তার আসল যেই রূপ, সেটাকে প্রকাশ করে দেয়। তাদের ভেতরে ইমানের যে উজ্জ্বল দৃষ্টান্ত ছিল সেটা বহু ঘটনায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আবু বকর সিদ্দিক, তার উপর যখন এই খিলাফতের এত বড় গুরুদায়িত্ব আসলো, তিনি বিভিন্ন সময় আফসোস করে বলতেন যে, হায়, আমি যদি একটা সামান্য ঘাস হতাম আর কোনো পশু এসে সেটাকে খেয়ে ফেলতো, তার হিসাব শেষ হয়ে যেত, কতই না ভালো হতো। কিংবা আমি যদি একটা পাখি হতাম। একই রকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনিও আফসোস করতেন যে তার ভালো এবং মন্দ উভয় কাজ সবগুলো মিলেমিশে যদি নিষ্ক্রিয় হয়ে যেত এবং যদি কোনো হিসাবই না হতো, যদি আল্লাহ সুবহানাহু তাআলার সামনে কোনো দিন তাকে দাঁড়াতেই না হতো, সেটাই তার জন্য উত্তম হতো। অপরদিকে আমাদের ক্ষেত্রে যখন কোনো একেবারে ছোটো বা সামান্য দায়িত্ব আসে না কেন, আমরা চেষ্টা করি যে সেই দায়িত্বকে ব্যবহার করে কীভাবে ব্যক্তিগত স্বার্থ আমরা উন্নয়ন ঘটাবো, দায়িত্বের অপব্যবহার ঘটে। কিন্তু সাহাবিদের সময়ে দায়িত্বকে তারা দায়িত্ব হিসেবেই দেখতেন এবং সেই দায়িত্বের বোঝা থেকে তারা পালিয়ে বাঁচতে চাইতেন, যদি দায়িত্ব গ্রহণ না করার কোনো সুযোগ থাকতো তারা সেটাকে প্রাধান্য দিতেন। এ প্রসঙ্গে একটি গল্প আমরা শেয়ার করতে পারি বোঝার জন্য, যে একবার একজন ব্যক্তি, সাধারণ জনগণ, সে দেখল যে যিনি তাদের শাসক, ন্যায়পরায়ণ শাসক, সেই শাসকের অনেক ধরনের শানশৌকত রয়েছে, তার অনেক শক্তি লোক লস্কর রয়েছে। স্বাভাবিকভাবেই শাসক হতে হলে, রাজ্য পরিচালনা করতে হলে তার শক্তি থাকতে হবে। এই বিষয়গুলো একজন সাধারণ জনগণ, একজন সাধারণ জনতা সে মুগ্ধতার চোখে দেখত। পরবর্তীতে সেই ন্যায়পরায়ণ বাদশার কাছে যখন এই সংবাদ আসলো, বাদশাহ বললেন, ঠিক আছে, আমি যেই ক্ষমতার মধ্যে আছি সেটা কেমন, সেই ক্ষমতার স্বাদ কেমন, সেটাকে তোমাকে বোঝানোর জন্য তোমাকে আমি সিংহাসনে বসাবো। তাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো এবং সেই সাধারণ ব্যক্তি সিংহাসনে বসলো। কিন্তু বসার পর সে দেখলো যে তার মাথার উপরে একটি ধারালো তরবারি ঝুলিয়ে দিয়েছে সেই বাদশাহ, এবং তরবারিটিকে ঝুলিয়ে রাখা হয়েছে একটা চিকন সুতার মাধ্যমে, সরু সুতার মাধ্যমে। এই অবস্থায় লোকটি যখন সিংহাসনে বসলো, তখন এত ক্ষমতা তার হাতে থাকার পরেও সে কোনো স্বাদ বা মজা পাচ্ছিল না, বরং বারবার সে মাথার উপরে তাকিয়ে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। পরবর্তীতে সেই বাদশাহ তাকে বললেন যে, যেই দায়িত্বে জবাবদিহিতার ভয় থাকে, সেই দায়িত্বে যতই ক্ষমতা আসুক না কেন, সেটা এই ধরনের একটি অবস্থায় সৃষ্টি করে। যে কারণে আমরা দেখতে পাই, যখন পরবর্তীতে ওমর ইবনুর কাছে সাহাবিরা বলছিলেন যে, আপনার ছেলে আবদুল্লাহকে আপনি খলিফা হিসেবে কেন মনোনয়ন দিলেন না, সে তো যোগ্য ছিল, ওমর ইবনুর জবাব দিয়ে বলেছিলেন যে, একই পরিবারে হিসাব দেওয়ার জন্য একজন ব্যক্তি যথেষ্ট। সুতরাং এই জবাবদিহিতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেতে হবে হিসাবের জন্য, এই বিষয়টি সবসময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাথায় ছিল। বড় দায়িত্ব মানুষকে বদলে দেয়, এর আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ওমর ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ, তার ঘটনা, তার খিলাফতের আগের এবং খিলাফার দায়িত্ব গ্রহণ করার পরের জীবনের যে পার্থক্য, সেই ঘটনাগুলো। কাজেই প্রকৃতিগতভাবে বা চারিত্রিক বৈশিষ্ট্যের যে গঠন আমাদের মধ্যে থাকে সেটা একেবারে মজ্জাগত হয়ে যায়, কিন্তু সেটাকে বদলে নেওয়া দায়িত্বের কারণে এটা সহজ কোনো বিষয় নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের উপর জোর করতেন, নিজের সেই কঠোরতাকে কোমলতায় পরিবর্তন করার জন্য। বদরের যুদ্ধের পরে সেই ঘটনা আমরা জানি, যখন তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কী ঘটেছে আমাকে বলুন, আপনারা কেন কান্নাকাটি করছেন? আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বলছিলেন, যদি আমার অশ্রু আসে তো আমি কাঁদব, আর যদি অশ্রু না আসে তাহলে আমি নিজের উপর জোর করব যেন আমার চোখ থেকে অশ্রু নির্গত হয়। এই ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই, যে সাহাবিরা একবার বসে তারা আলোচনা করছিলেন, আলী ইবনে আবি তালিব, উসমান, আজ জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম এবং আব্দুর রহমান বিন আওফ, তারা সকলেই বিশিষ্ট সাহাবারা তারা একত্রে বসে আলোচনা করছিলেন। এবং কী বিষয়ে তারা আলোচনা করছিলেন? তারা বলছিলেন যে আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তির উচিত যে খলিফার সঙ্গে গিয়ে কথা বলা এবং তাকে বলা যে মানুষ তো তাকে ভয় পাচ্ছে। কিন্তু এই কথা কে বলবে ওমরের সামনে গিয়ে? সেখানেও কাউকে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আব্দুর রহমান বিন আউফ তিনি সবার থেকে সাহসী প্রমাণিত হলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি নিজেই গিয়ে ওমরকে বলবেন যে লোকের আপনাকে ভয় পাচ্ছে। আব্দুর রহমান বিন আউফ ওমরের কাছে আসলেন এবং বললেন যে মানুষ আপনাকে ভয় পায়। ওমর বললেন, হে আব্দুর রহমান, তুমি সত্য করে বলো, তুমি নিজে থেকে এসেছো নাকি তোমাকে এখানে পাঠানো হয়েছে? আলী, ওসমান, জুবাইর বা সাদ, এরা কি কেউ তোমাকে এখানে পাঠিয়েছে আমার সঙ্গে কথা বলার জন্য? ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর্দৃষ্টি, উপলব্ধি সবসময় সত্যে প্রমাণিত হতো। আব্দুর রহমান স্বীকার করলেন, বললেন যে হ্যাঁ, তারাই আমাকে পাঠিয়েছেন। ওমর বললেন, হে আব্দুর রহমান, আল্লাহর নামে আমি কসম করে বলছি, আমি মানুষদের সঙ্গে কোমল হওয়ার চেষ্টা করি। যতক্ষণ আমার মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হয় যে আমি বেশি কোমলতা অবলম্বন করছি, এই কোমলতার কারণে হয়তো আল্লাহ আমাকে শাস্তি দিবেন, তখন আবার আমি কঠোর হয়ে যাই। যতক্ষণ আমার মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হয় যে কঠোরতার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, এই কঠোরতার জন্য হয়তো আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন। কাজেই আব্দুর রহমান, তুমি আমাকে বলো যে আমি কী করব, তুমি আমাকে কী করতে বলো, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মধ্যে যে কোমলতা এবং কঠোরতা ছিল, আমরা সবসময় বিভিন্ন ঘটনায় আলোচনা করে বলি যে ওমর কঠোর ব্যক্তি ছিলেন, কঠোর ব্যক্তি ছিলেন, কিন্তু সবসময় আমাদের মাথায় এই বিষয়টা রেখে দেওয়া প্রয়োজন যে এটা অবশ্যই ভারসাম্যের মধ্যেই ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কঠোরতা, সেই কঠোরতার কারণে তিনি কারোর উপর জুলুম করতেন না। ওমর বলছেন যে আমি কোমল হওয়ার চেষ্টা করি, কিন্তু আমার মধ্যে আশঙ্কা সৃষ্টি হয় যে হয়তো কোমলতা বেশি হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, তখন আমি কঠোরতা অবলম্বন করতে শুরু করি। আব্দুর রহমান, তুমি বলো আমার কী করা উচিত। আব্দুর রহমান বিন আউফ, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথায় প্রভাবিত হলেন এবং তিনি কাঁদতে শুরু করলেন এবং সেই অবস্থায় তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। তিনি কাঁদছিলেন এবং কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন যে আপনার পর লোকেদের জন্য দুর্ভোগ, আপনার পর লোকেদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আফসোস। অর্থাৎ আপনার পর আর কোনো ব্যক্তিকে আমরা আপনার মতো পাবো না, আমাদের জন্য আপনার মতো আর কোনো ব্যক্তিকে আমরা পাবো না। স্মরণ করা যেতে পারে একই কথা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকর সিদ্দিককেও বলেছিলেন যে আপনি পরবর্তী খলিফাদের জন্য এই কাজকে কঠিন করে রেখে যাচ্ছেন। এখানে আব্দুর রহমান বিন আউফ তিনি ওমরকে বলছেন যে আপনার পর আপনার মতো কোনো ব্যক্তিকে আমরা পাবো না। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই, আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও ওমরকে একই ধরনের কথা বলেছেন যে আপনি আপনার পরবর্তী ব্যক্তিদের জন্য এই কাজকে কঠিন করে রেখে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই সেই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি ওমর ইবনুল খাত্তাবকে দেখলাম যে তিনি একটি দলছুট উটের পেছনে দৌড়াচ্ছেন। এই দৃশ্য দেখে আমি বললাম যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি এটা কী করছেন? ওমর বললেন যে জাকাতের উটগুলোর মধ্যে একটা উট দৌড়ে পালিয়ে যাচ্ছে, আমি তাকে ধরার চেষ্টা করছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনার পর যারা আসবে খলিফা, তাদের কাজকে আপনি অনেক কঠিন করে যাচ্ছেন। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে আপনার যেই মান, সেই মানকে বজায় রাখা পরবর্তী খলিফাদের জন্য কঠিন হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আবুল হাসান, আমাকে তুমি দোষ দিও না, সেই সত্তার কসম করে বলছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছেন, যদি ফোরাতের তীরে একটি দলছুট ভেড়াও আমার দায়িত্বে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, আমি আশঙ্কা করি বিচারের দিনে আল্লাহর সামনে আমাকে সেই বিষয়ের জন্য জবাবদিহি করতে হবে। কেন ফোরাতের তীরের কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন? কারণ সেটাই ছিল ইসলামী খিলাফার দূরতম প্রান্ত। সেই প্রান্তরে ওমরের দায়িত্বে থাকা অবস্থায় যদি একটি দলছুট ভেড়াও মারা যায়, ওমর আশঙ্কা করছেন যে সেই জন্য আল্লাহর সামনে তাকে জবাবদিহিতা করতে হবে। আলী বলছেন, আপনার পরের ব্যক্তিদের জন্য আপনি এই দায়িত্বকে কঠিন করে যাচ্ছেন। সুতরাং আব্দুর রহমান বিন আউফ তিনি ক্রন্দনরত অবস্থায় বাকি সাহাবিদের কাছে ফেরত গেলেন এবং তিনি আফসোস করে বলছিলেন যে ওমরের পর এই উম্মাকে আর কে দেখাশোনা করবে, কার সেই হৃদয় থাকবে যে হৃদয় ওমরের ছিল। আব্দুর রহমান কাঁদছিলেন কেন? কারণ তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ের যে আন্তরিকতা সেটা কি অনুভব করতে পেরেছিলেন, সেটা তার হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ওমর এই উম্মার প্রতি কতটা চিন্তাশীল, কতটা ভাবেন, কতটা আন্তরিক। ওমর বলছিলেন, আমার কী করা উচিত তুমি বলে দাও, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবিদের সঙ্গে হাঁটছিলেন একসাথে। হঠাৎ কোনো একটি কারণে তিনি পেছনের দিকে তাকালেন, সাহাবিদের কোনো একজনের হাতে রশি ধরা অবস্থায় ছিল, তিনি ভয় পেয়ে গেলেন, হাত থেকে রশি পড়ে গেল। দৃশ্য দেখেই ওমর বুঝতে পারলেন যে সেই ব্যক্তি ওমরকে দেখে ভয় পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি নিজের মধ্যে কোনো গর্ব বা অহংকার অনুভব করলেন না, কারণ সাধারণভাবে যখন কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি, অনেকে এটা মনে মনে পছন্দই করেন যে লোকেরা তার প্রভাবে প্রভাবিত হয়, তাকে ভয় পায় এবং সে এটাকে পছন্দের চোখেই দেখে। আমি একজন ক্ষমতাশীল ব্যক্তি, আমার কারণে লোকেরা তো এক ধরনের আতঙ্ক অনুভব করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু সেই মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে তার মুখ থেকে কী কথা বের হয়ে এসেছিল, ওমর বলেছেন, হে আল্লাহ, আপনি তো জানেন যে তারা আমাকে যতটা ভয় পায় তার থেকে অনেক বেশি ভয় আমি আপনাকে করি। সুতরাং ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে বিনয়ী করে নিয়েছিলেন, নত করে নিয়েছিলেন এবং স্মরণ করে নিয়েছিলেন নিজেকে যে আমি যদি একজন খলিফা হওয়ার কারণে শক্তিশালী হয়ে থাকি, আমার থেকে আরও অনেক অনেক শক্তিশালী একজন রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু কিছু ঘটনায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি নিয়ে সোজাসাপটা কথা বলতেন। একটি ঘটনায় আমরা দেখতে পাই ওমর ইবনে মুর্রা তিনি ঘটনাটিকে বর্ণনা করেছেন যে তিনি বলছেন যে কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি এসে ওমরের সঙ্গে দেখা করলেন এবং বললেন যে আপনি আমাদের প্রতি সদয় হন, দয়া করুন, কারণ আপনি তো আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছেন। ওমর কোনো ধরনের ভান বা ভণিতা না করে সরাসরি তাকে বললেন যে তো এর মাধ্যমে কি কোনো জুলুম হয়েছে যে তোমরা আমার কারণে ভীত, কিন্তু এর মাধ্যমে কি আমি তোমাদের উপর কোনো জুলুম করেছি? লোকটি বলল যে না, এর মাধ্যমে আপনি আমাদের প্রতি কোনো জুলুম করেননি। ওমর বললেন, তাহলে তোমাদের অন্তরে থাকা সেই ভয়কে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দেন, অর্থাৎ আমার ভয়ের কারণে যদি কোনো ধরনের জুলুম না হয়ে থাকে তাহলে তো এটা একটি উপকারী ভয়, সেটা যেন আরও তোমাদের অন্তরে আল্লাহ বাড়িয়ে দেন। ওমর সেই কথাই বললেন। সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই ধরনের সোজাসাপটা কথা বলতেই পছন্দ করতেন। এটা আসলে তার ভেতরকার যে সৌন্দর্য তার একটি বহিঃপ্রকাশ, তার স্বচ্ছ চিন্তা এবং নির্মল হৃদয়ের বহিঃপ্রকাশ। কথায় কাজে বা চিন্তায় কোনো ধরনের ভান বা ভণিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর মধ্যে কখনোই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমরা কেন লুকিয়ে থাকবো। যখন তিনি ইসলাম গ্রহণ করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলেছিলেন যে কেন আমরা লুকিয়ে থাকবো, মরি কিংবা বাঁচি, আমরা কি হকের উপর নই? এটাই ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি সত্য এবং মিথ্যার প্রভেদকারী ব্যক্তি, আল ফারুক। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা খুব সংক্ষেপে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, তার চারিত্রিক গঠন এগুলো আলোচনা করলাম। এই বিষয়ে আরও আলোচনা হবে সামনের একটি পর্বে বিস্তারিতভাবে, বিশেষ করে খলিফা হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য, তার জুহদ, তার বিনয়, তাকওয়া, এই বিষয়গুলো বিস্তারিতভাবে বিভিন্ন ঘটনাকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে শুধুমাত্র একটি হাইলাইটস বা খুব দ্রুত এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করা যে মূলত তার মানসিক গঠন কেমন ছিল, সেই বিষয়গুলোকে দেখে নেওয়ার চেষ্টা করা। এবারে আমরা যাচ্ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরিবারের বর্ণনার দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু, তার পিতার নাম খাত্তাব, খাত্তাব ইবনে নুফাইল। ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশকে যদি আমরা পেছনের দিকে নিয়ে যাই, অর্থাৎ অষ্টম পুরুষে, অষ্টম ঊর্ধ্বতন পুরুষে গিয়ে আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সঙ্গে মিলিত হয়েছে। সুতরাং চারজন খলিফার মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বংশধারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবচেয়ে দূরতম ছিল, সবচেয়ে কাছের ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু আনহুর দাদা একই ব্যক্তি, আব্দুল মুত্তালিব। এরপর সবচেয়ে নিকটতম ছিলেন সম্পর্কের দিক থেকে, বংশের দিক থেকে, ওসমান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বংশকে যদি আমরা তৃতীয় বা চতুর্থ ঊর্ধ্বতন পুরুষে নিয়ে যায় তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সঙ্গে মিলিত হয়। আবু বকর সিদ্দিক মিলিত হয়েছেন ষষ্ঠ ঊর্ধ্বতন পুরুষে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি অষ্টম ঊর্ধ্বতন পুরুষে গিয়ে কাব ইবনে লুয়াইয়ের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বংশধারা একত্রিত হয়েছে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর বংশ বা তার যে গোত্রের সদস্য তিনি ছিলেন, বনু আদি, সেটা কুরাইশদের একটি শাখা গোত্র ছিল এবং বড় কোনো গোত্র ছিল না, একটি ছোট গোত্র ছিল। ওমর রাদিয়াল্লাহুর বংশের মধ্যে আরও একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন বনু আদির সদস্য, সাঈদ বিন জাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ বিন জাঈদ সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবির মধ্যে একজন। সাঈদ বিন জাঈদের পিতা জাঈদ বিন আমর বিন নুফাইল, তিনি বনু আদির সদস্য ছিলেন এবং জাঈদ বিন আমর বিন নুফাইল তিনি সেই সমস্ত ব্যক্তিদের একজন যারা শিরককে, মূর্তি পূজাকে ঘৃণা করতেন এবং তাওহীদের অনুসরণ করতেন, বা তিনি হানিফ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তার শৈশব বা বেড়ে ওঠা এটা ছিল বেশ রুক্ষ একটি পরিবেশের মধ্য দিয়ে। ওমর রাদিয়াল্লাহুর পিতা খাত্তাব তিনি ছিলেন খুবই একজন কঠোর স্বভাবের ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তিনি খুবই কঠোর একটি পরিবেশে পিতার কঠিন শাসনের মাধ্যমে বড় হয়েছিলেন এবং এই বৈশিষ্ট্যটি তার চরিত্রে প্রভাব বিস্তার করেছিল, কারণ মানুষ যেভাবে বড় হয় শৈশবের সেই ঘটনাগুলো একজন মানুষের মানসিক চরিত্রকে অনেকটাই গড়ে তোলে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি পরবর্তী সময়ে খলিফা হলেন, সেই সময়কার একটি ঘটনা, তখন তিনি তার সঙ্গে আরও কয়েকজন সাহাবির সঙ্গে একটি বিরান প্রান্তর একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি সেই ময়দানগুলো অতিক্রম করে গেলেন যে ময়দানে তার পিতা তাকে ব্যস্ত রাখতেন উট চড়ানোর কাজ দিয়ে। ওমর সেই উপত্যকা সেই প্রান্ত অতিক্রম করে যাচ্ছিলেন যেখানে ছোটবেলায় তিনি তার পিতার উটগুলো চড়ানোর জন্য কাজ নিয়ে বের হতেন রাখাল হিসেবে। ওমর রাদিয়াল্লাহু তার সামনে দুইটি দৃশ্য যেন পাশাপাশি ভেসে উঠল, সেই শৈশবের স্মৃতি আর বর্তমানে তিনি মুসলিম জাহানের খলিফা। এই স্থানের শ্রোতা হিসেবে আমরাও চিন্তা করতে পারি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি যদি ইসলাম গ্রহণ না করতেন তাহলে তার পরিণতি কী ঘটত। সর্বোচ্চ তিনি হয়তো তার গোত্রের একজন গোত্রপ্রধান হতে পারতেন, কিংবা এর থেকেও বেশি সম্ভাবনা থাকতো যেটা আবু জাহেল বা অন্যান্য বিদ্রোহী কাফের নেতাদের ঘটেছে, বদরের যুদ্ধেই তাদের অধিকাংশের মৃত্যু ঘটেছে, ওমরের সেই রকম একটি পরিণতি ঘটার আশঙ্কাই ছিল। কিন্তু আজকে ইসলামের কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তার উচ্চ মর্যাদা সম্মান অবস্থান কোথায় সেটা আমাদের কাছে একেবারে স্পষ্ট। ওমর রাদিয়াল্লাহু সেই ময়দানের সামনে এসে অভিভূত হয়ে অতীতের ঘটনার স্মৃতিচারণ করছিলেন এবং তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসলো, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল আলিউল আজিম আল মুতি মা ইশাউ মান ইশা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি উচ্চ, তিনি মহান, তিনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন তিনি তাকে দান করেন, আল মুতি মা ইশাউ মান ইশা। ওমর বলতে লাগলেন যে আমি ছিলাম একজন সামান্য রাখাল যে কিনা এই স্থানে আমার নিজের বাবার উটগুলোকে নিয়ে বের হতাম এবং খুবই সাধারণ সস্তা মানের পশমের পোশাক আমার গায়ে থাকতো, এবং আমার পিতা ছিলেন খুবই কঠোর স্বভাবের যিনি আমাকে নির্মমভাবে খাটাতেন, কাজে ব্যস্ত রাখতেন, এবং যদি কাজ করতে না চাইতাম তাহলে তিনি আমাকে প্রহার করতেন। ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান মর্যাদা তাকে দিয়েছেন এবং যে কোনো মানুষের সম্মান বা মর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায়। ওমর রাদিয়াল্লাহু শৈশবে তার পিতার ওট ছাড়াও তার এক আত্মীয় মহিলা, তার খালা, তাদের হয়েও কাজ করতেন, তাদের পশুগুলোকে নিয়ে বের হতেন, রাখাল হিসেবে কাজ করতেন, তাদের ছাগল ভেড়া ইত্যাদি চড়াতে বের হতেন। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমার একজন খালা ছিলেন যার ছাগল এবং ভেড়াগুলোকে আমি নিয়ে চড়াতে বের হতাম, সারাদিন উপত্যকায় ছাগল ভেড়া চড়িয়ে দিন শেষে যে সামান্য মজুরি পেতাম সেটা হতো এক মুঠো খেজুর বা কিশমিশ। আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত একটি ঘটনায় একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তিনি খলিফা থাকাকালীন অবস্থায় লোকেদেরকে মসজিদে ডাকলেন খুতবা দেওয়ার জন্য। সবাই উপস্থিত হলো, তিনি মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন এবং তিনি বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, আমি ছিলাম একজন সাধারণ মেষপালক, একজন রাখাল মাত্র। আমি আমার খালাদের ছাগল এবং মেষগুলোকে নিয়ে চড়াতে বের হতাম, সারাদিন খাটতাম এবং বিনিময়ে দিন শেষে সামান্য এক মুঠো খেজুর পেতাম। সেই দিনগুলো কতই না কষ্টের ছিল। এতটুকুই ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দেওয়া খুতবা। খুতবা শেষ হয়ে গেল, তিনি মিম্বার থেকে নেমে গেলেন। সুতরাং এই খুতবার বিষয়বস্তু কী? তিনি লোকেদেরকে ডাকলেন, তার উপস্থিত হলো, তিনি খুতবা দিয়ে বললেন যে তার দিনগুলো ছিল খুবই কষ্টের, তিনি একজন রাখাল হিসেবে কাজ করতেন, সারাদিন পরিশ্রম করে মাত্র কয়েক মুঠো খেজুর তিনি পেতেন। আব্দুর রহমান বিন আউফ সবাই যখন চলে গেল তখন তিনি ওমর ইবনে খাত্তাবকে বললেন, মাযিত্তা আলা আন কাম্মাতা নাফসাক, কেন আপনি নিজেকে সবার সামনে এভাবে ছোট করলেন, এই কথাগুলো খুতবাতে বলার প্রয়োজন কী ছিল, এগুলোর অর্থই বা কী? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে ধিক্কার দিয়ে বললেন, হে আউফের পুত্র, তোমাকে ধিক্কার, আমার নফস আমার পদমর্যাদার ব্যাপারে আমাকে ধোকায় ফেলতে চাচ্ছিল, আমার নফস আমাকে বলছিল, হে ওমর, তুমি আজকে খলিফা, আজ তোমার আর আল্লাহর মাঝে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, তোমার থেকে উত্তম আর কে হতে পারে। আমার নফস আমাকে এই মন্ত্রণা দিচ্ছিল, কাজেই আমি আমার নফসকে শিক্ষা দিয়েছি, তাকে তার আসল অবস্থান স্মরণ করিয়ে দিয়েছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর জীবনী বিশ্লেষণ করলে এই ধরনের অনেকগুলো ঘটনা চলে আসে যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার নিজেকে নিজে ডিসিপ্লিনে নিয়ে আসছেন, তাকে শিক্ষা দিচ্ছেন, নিজের নফসকে তিনি নিয়ন্ত্রণ করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি কাউকে প্রতারিত করতেন না এবং নিজেও প্রতারণার শিকার হতে চাইতেন না, এমনকি নিজের নফসের মাধ্যমেও না। যখন তার নফস তাকে তার কাছে বড় হিসেবে উপস্থাপন করছিল তখন তিনি তার নফসকে তার অতীতের সেই সাধারণ অবস্থার কথা স্মরণ করিয়ে দিলেন, নিজেকে নিচু করে নিলেন, ছোট করে নিলেন। এই বিষয়টি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। শয়তান আমাদেরকে সবসময় কুমন্ত্রণা প্রদান করে এবং আমাদেরকে ধোকায় ফেলতে চায়। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা শয়তানকে আমাদের কাছে আসার জন্য পথগুলোকে উন্মুক্ত করে না দিব এবং শয়তানের কথায় নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত না করব, ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। হাশরের ময়দানে যখন মানুষ শয়তানকে অভিযুক্ত করবে, বলবে তোমার কারণেই আমরা বিভ্রান্ত হয়েছি, তার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে, তখন শয়তান কী বলবে? শয়তান বলবে, মা কানা লি আলাইকুমুস সুলতান লাউ কুনতুম কওমুন তাগিন, আমার তো তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না, আমার তোমাদের উপর কোনো শক্তি ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। কাজেই শয়তান কেবলমাত্র তখনই আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে যখন আমরা নিজেরা শয়তানকে আমাদের অন্তরে প্রবেশ করার রাস্তাগুলো খুলে দেব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতেন যে সামান্য সুযোগই যথেষ্ট শয়তানকে নিজের অন্তরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। কাজেই তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের অন্তরের হেফাজত করতেন, নফসের ধোকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন। অপরদিকে আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা সবগুলো দরজাকে খুলে রেখেছি, বরং আমরা নিজেরাই আমন্ত্রণ জানাচ্ছি শয়তানকে আমাদের অন্তরে প্রবেশ করানোর জন্য। আদম আলাইসাল্লাম যখন তিনি জান্নাতে ছিলেন, শয়তান কখনোই তার সামনে গিয়ে সরাসরি বলেনি যে হে আদম, আল্লাহ তোমাকে যেই গাছের ফল খেতে নিষেধ করেছে তুমি যাও গিয়ে সেই গাছের ফল খেয়ে আসো, তুমি গিয়ে আল্লাহর অবাধ্য হও। শয়তান কখনোই এভাবে আদম আলাইসাল্লামকে ধোকাগ্রস্ত করতে পারতো না, বরং শয়তান কৌশল অবলম্বন করলো। শয়তান জানতো যে মানুষের কাছে কোন বিষয়গুলো প্রিয়, তাকে সেই বিষয়গুলোর মাধ্যমে ধোকায় ফেলা যায়। শয়তান আদম আলাইসাল্লামের কাছে গিয়ে বলেছিল, হে আদম, তোমাকে কি আমি বলবো সেই চিরন্তন জীবনদানকারী বৃক্ষের কথা, কিংবা এমন রাজত্বের কথা যেই রাজত্ব কখনো শেষ হয় না? হাল আদুল্লোকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল্লা ইয়াবলা। শয়তান জানে আমাদের অন্তর কিসের প্রতি মোহগ্রস্ত। আমরা ক্ষমতা চাই, আমরা দুনিয়ার প্রতি মোহগ্রস্ত, আমরা অর্থ সম্পত্তি চাই, আমরা চিরন্তন জীবন চাই। আদম আলাইসাল্লামের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য এই বিষয়গুলিকেই বেছে নিয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই তার অন্তরে ওয়াসওয়াসা অনুভব করতেন, তখনই তিনি সাবধান হয়ে যেতেন এবং সমস্ত প্রবেশ পথগুলো, যেগুলোর মাধ্যমে শয়তান মানুষের অন্তরে প্রবেশ করতে পারে, সেগুলো বন্ধ করার জন্য সচেষ্ট হয়ে যেতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তি, তিনি বলেছেন, লাস্তু বিল খিদ ওয়ালাল কিদিয়া একদানি, আমি নিজে কাউকে ধোকা দেই না এবং আমাকে কেউ ধোকা দিবে এমনটাও আমি হতে দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, শয়তান যখন দেখে তোমাকে কোনো একটি পথ ধরে চলতে, তখন শয়তান সেই পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ অবলম্বন করে। ইবনে হাজার আল-আসকালানি তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এই হাদিসটিকে আমরা সেভাবেই গ্রহণ করব যেভাবে হাদিসে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ শয়তান সেই পথকে পরিহার করে যে পথ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবলম্বন করেন। হাদিসের অর্থ এটা নয় যে শয়তান কখনোই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ওয়াসওয়াসা দিতে পারে না, কিংবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে, এটাও কখনো নয়। আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরিবার, তার পিতা সম্পর্কে কথা বলছিলাম। তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খুব কঠোরভাবে একটি কঠোর পরিবেশে বড় করে তুলেছিলেন। হতে পারে এটি একটি প্রভাব যার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চরিত্র, তার চরিত্রে কঠোরতা চলে এসেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর মা তিনি বনি মাখজুম সেই গোত্রের ছিলেন। বনি মাখজুম সম্পর্কে আমরা জানি এই গোত্রের একজন বিখ্যাত সদস্য হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মা সম্পর্কে আরেকটি তথ্য আমরা প্রদান করতে পারি। বেশিরভাগ মুসলিম ঐতিহাসিকগণ তারা মতামত প্রকাশ করেছেন, আবু জাহেল, সে ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে মামা, সেই সূত্রে আবু জাহেল ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মা হিন্তিমা বিনতে হিশাম তার আত্মীয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর বৈবাহিক জীবন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সব মিলিয়ে 7টি কিংবা মতান্তরে 8টি বিয়ে করেছিলেন। এক নম্বর, তার স্ত্রীদের মধ্যে আছেন প্রথমত সাহাবি ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবি, তার বোন জাইনব বিনতে মাজুন, যাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়াতের সময়ে, ইসলাম পূর্ব সময়ে বিয়ে করেছিলেন এবং সেখান থেকে তিনি সন্তান লাভ করেছেন আবদুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন হয়েছিলেন। দুই নম্বর, ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন স্ত্রীর নাম মালিকা বিনতে জারউল, যিনি ছিলেন ওবাইদুল্লাহর মা। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তালাক দিয়েছিলেন, ডিভোর্স দিয়েছিলেন। তৃতীয়, ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন কুরাইবা বিনতে আবি মাখজুমকে এবং তার সঙ্গে পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। চতুর্থত, ওমর রাদিয়াল্লাহু ইকরিমা বিন আবু জাহেল যখন ইয়ারমুকের যুদ্ধে শাহাদত বরণ করেন, তার স্ত্রী বিধবা হলেন উম্মে হাকিম, তাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বিয়ে করে নেন, তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আবার পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন তিনি শহীদ হয়ে যান, তখন উম্মে হাকিম আবারও বিয়ে করেন। এই স্ত্রী থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একজন কন্যা সন্তান লাভ করেছিলেন, তার নাম ছিল ফাতিমা। তার অন্যান্য স্ত্রীদের মধ্যে রয়েছেন 5 নম্বর জামিলা বিনতে আসিম ইবনে সাবিত, 6 নম্বর আতিকা বিনতে জায়েদ ইবনে আমর বিন নুফাইল, যিনি এর আগে আবদুল্লাহ ইবনে আবি বকর তার স্ত্রী ছিলেন, এবং 7 নম্বরে ওমর ইতলানহু তিনি বিয়ে করেছিলেন উম্মে কুলসুম বিনতে আলী তাকে। ওমর ইতলানহুর স্ত্রী এবং তার বৈবাহিক জীবন সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। ওমর ইতলানহু প্রথমে আবু বকর সিদ্দিকের সবচেয়ে ছোট মেয়ে উম্মে কুলসুম তাকে বিয়ে করতে চেয়েছিলেন। লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মে কুলসুম তার জন্মই হয়েছিল আবু বকর সিদ্দিকের ওফাতের পর, কাজেই খুব সহজে আমরা বুঝতে পারছি যে উম্মে কুলসুম তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বয়সে অনেক ছোট ছিলেন। উম্মে কুলসুম তাকে বিয়ে করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রস্তাব পাঠালেন, কিন্তু উম্মে কুলসুম তিনি রাজি হলেন না। আয়েশা রাদিয়াল্লাহা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন, আতার গাবিনা আমিরুল মুমিনিন, তুমি কি আমিরুল মুমিনিনকে বিয়ে করতে চাচ্ছ না? উত্তরে উম্মে কুলসুম বললেন, ইন্নাহু খাসিন লাইশ, অর্থাৎ তিনি অত্যন্ত কঠোর রুক্ষ জীবনযাপন করেন। সুতরাং উম্মে কুলসুম তিনি চাচ্ছিলেন এমন কোনো ব্যক্তিকে তার স্বামী হিসেবে গ্রহণ করতে, তিনি তার প্রতি খুবই যত্নশীল হবেন, তাকে দেখে শুনে রাখবেন, আরামায়েশে রাখবেন, তার জীবন হবে খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ। এ কারণেই তিনি খলিফা হওয়া সত্ত্বেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহা এই কথাকে আমর ইবনুল আসের মাধ্যমে জানিয়ে দিলেন এবং আমর ইবনুল আস তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর কাছে এসে এই বিষয়ে কৌশলে সংবাদ প্রদান করলেন এবং তিনি বললেন যে আপনি চাইলে আরেকজন উম্মে কুলসুমকে বিয়ে করতে পারেন, উম্মে কুলসুম বিনতে আলী। আলী রাদিয়াল্লাহুর মেয়ে উম্মে কুলসুমকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে একটি আত্মীয়তা সম্পর্ক স্থাপন করতে পারবেন, কারণ উম্মে কুলসুম যেহেতু তিনি ফাতিমার মাধ্যমে আলী রাদিয়াল্লাহুর কন্যা, সেই সূত্রে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি। ওমর রাদিয়াল্লাহু তখন আলী রাদিয়াল্লাহুর কন্যার নিকট বিয়ের প্রস্তাব পাঠালেন এবং শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু উম্মে কুলসুমকে বিয়ে করেন। অষ্টম, ওমর রাদিয়াল্লাহুর একজন স্ত্রী অথবা কেউ কেউ মতামত দিয়েছেন তিনি ওমর রাদিয়াল্লাহুর দাসী ছিলেন, তার নাম ছিল লুহাইয়া, যার গর্ভে আব্দুর রহমানের জন্ম হয়েছিল। তার আরেকজন দাসী ছিলেন ফুখাইয়া, যার গর্ভে এসেছিলেন ওমর রাদিয়াল্লাহুর কন্যা জাইনাব। সুতরাং মোট কথা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তার স্ত্রীদের কাছ থেকে সর্বমোট 13 জন সন্তানের জনক হয়েছিলেন এবং দাসীদের কাছ থেকে 2 জন, সব মিলিয়ে তার সন্তানের সংখ্যা হচ্ছে 15 জন। ওমর রাদিয়াল্লাহু তার শহীদ ভাই যিনি ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন জায়েদ, তার নাম অনুসারে 2জন ছেলের 2জন সন্তানের নাম রেখেছিলেন জায়েদ, জায়েদ আল আকবর, জায়েদ আল আসকর। অন্যান্য সন্তানদের মধ্যে রয়েছেন আসিম, আবদুল্লাহ, আব্দুর রহমান। আব্দুর রহমান নামে ওমর রাদিয়াল্লাহু তার 3জন ছেলেকে নামকরণ করেছিলেন। আব্দুর রহমান এই নামটি ওমর রাদিয়াল্লাহুর কাছে খুবই পছন্দনীয় ছিল। আব্দুর রহমান আল আকবর পরজন, আব্দুর রহমান আল আসওয়াদ মধ্যজন, আব্দুর রহমান আল আসগর বা ছোটজন, এবং অন্য সন্তানদের মধ্যে ছিলেন ওবায়দুল্লাহ এবং আয়াদ। মেয়েদের মধ্যে ছিলেন হাফসা, রুকাইয়া, জাইনাব এবং ফাতিমা। ওমর রাদিয়াল্লাহুর বিয়ে তার স্ত্রীদের সংখ্যা এবং এই বিষয়গুলো থেকে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথম বিষয় হচ্ছে অবশ্যই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একসঙ্গে 4 জনের বেশি স্ত্রী রাখেননি, যদিও তার সর্বমোট বিয়ের সংখ্যা হচ্ছে 7 কিংবা 8টি। সারা জীবনে তিনি সর্বমোট 7-8 জন স্ত্রীকে গ্রহণ করেছেন, কিন্তু একত্রে 4 জনের বেশি স্ত্রীকে তিনি রাখেননি। এবং আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে তার স্ত্রীদের মধ্যে তিনি 2জনকে তালাক দিয়েছেন বা ডিভোর্স দিয়েছেন, এবং সেটা জাহিলি যুগে নয় বরং ইসলাম পরবর্তী জীবনে। আবু বকর সিদ্দিকের জীবনেও আমরা দেখতে পাই তিনি তার জীবদ্দশায় তার একজন স্ত্রীকে তালাক দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও আমরা দেখি যে একটি ঘটনায় পরিস্থিতি এমন হয়ে এসেছিল যে সাহাবাগণ ধারণা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন কিনা, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি ঘটেনি। অনেক সাহাবীর জীবনেই বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছিল, তালাকের ঘটনা ঘটেছিল। বর্তমান সময়ে তালাককে যেভাবে দেখা হয়, সাহাবীদের সময়ে তারা এই বিষয়টিকে সেভাবে দেখতেন না। বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের কারণে তালাককে খুবই গর্হিত একটি কাজ হিসেবে দেখা হয় কিংবা একটি ভিন্ন দৃষ্টিতে, ভিন্ন চোখে দেখা হয়। যেমন অনেক সময় যখন আমরা সামাজিক নৈতিক অবক্ষয়ের কথা আলোচনা করি, সেক্ষেত্রে অনেকে তালাকের বৃদ্ধির হারকে ইঙ্গিত করে সেই বিষয়টি উল্লেখ করে থাকেন। শুধুমাত্র তালাকের হার দিয়েই যদি একটি সমাজের অবক্ষয়কে বিবেচনা করা হয়, তাহলে সাহাবিদের সময়েও অনেক তালাকের ঘটনা ঘটেছিল, কিন্তু এর মাধ্যমে এই কথাকে প্রদর্শিত করার কোনো সুযোগ নেই যে সাহাবিদের মধ্যে নৈতিক অবক্ষয় ছিল, সেটা কখনোই নয়। কাজেই তালাকের হার দিয়ে একটি সমাজের নৈতিক মান বিচার করা যায় না। সাহাবিদের সময়েও অনেক ডিভোর্সের ঘটনা ঘটেছিল, কিন্তু তাদের সময়ের যে কারণে ডিভোর্স ঘটেছিল আর বর্তমানে যে কারণগুলোতে ডিভোর্স বা তালাকের ঘটনা ঘটছে, দুইটা কখনোই একরকম নয়। অবশ্যই প্রত্যেক দম্পতির শেষ পর্যন্ত চেষ্টা করা উচিত তাদের বিবাহকে তাদের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য, কিন্তু কোনো কারণে যদি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যায়, সেই ক্ষেত্রে এটাকে অচ্যুত বা একটা নিষিদ্ধ বস্তু হিসাবে দেখার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে পার্থক্য আমাদের এবং সাহাবিদের সময়ে। তারা এই বিষয়কে খুব স্বাভাবিকভাবেই দেখতেন, কিন্তু আমরা কিছুতেই একজন ডিভোর্সি মহিলাকে কিংবা পুরুষকে গ্রহণ করতে চাই না। বিশেষ করে নারীদের জন্য এই অবস্থাটি আরও বেশি কঠিন। সমাজের বিভিন্ন মানুষেরা তাদের প্রতি আকপিচ না জেনেই নানা রকমের কটু মন্তব্য ছুড়ে দেন, এবং বিশেষ করে কোনো নারীর বিবাহ বিচ্ছেদ হলে পরবর্তীতে কেউই তাকে বিয়ে করতে চায় না। এটা তাদের প্রতি এক ধরনের জুলুম, এক ধরনের অত্যাচার। আমরা দেখতেই পাই যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের জীবনে কোনো নারীকেই স্বামী ছাড়া থাকতে হতো না। প্রত্যেক মুসলিমের জন্যই, নর কিংবা নারীর জন্য, পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবার ছাড়া কি একজন মানুষের জীবন হতে পারে? মুসলিমদের জীবন এবং কুফারদের জীবনের মধ্যে পার্থক্য কোথায়? মুসলিমদের জীবন পরিবারকে কেন্দ্র করে বিকশিত হয়, পরিবারকে কেন্দ্র করেই গড়ে ওঠে, পরিবারকে কেন্দ্র করেই পরিচালিত হয়। অপরদিকে কুফাররা তাদের জীবনযাত্রায় পরিবারের গুরুত্ব খুবই কম। আমাদের জীবন কুফারদের জীবনের মতো নয়। একজন কাফের ব্যক্তি তার শারীরিক মানসিক প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন উপকরণ গ্রহণ করে থাকে এবং সে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার প্রয়োজনগুলোকে পূরণ করে। তাদের নারী পুরুষেরা একে অপরের হাতে হাতে মদের পেয়ালার মতো বদল হয়। তারা ঘুরে ফিরে তাদের সমস্ত প্রয়োজন মেটায়। কিন্তু একজন মুসলিমের পক্ষে, নারী কিংবা পুরুষ, তাদের পক্ষে এই ধরনের পশুর মতো জীবনযাপন করা সম্ভব নয়। এভাবে বাঁচার কথা একজন মুসলিম কখনো কল্পনাও করতে পারেন না। সাহাবিদের সময়ে কোনো নারীকেই বিয়ে ছাড়া পরিবারের বাইরে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া হতো না। কাজেই ইসলামের শ্রেষ্ঠ জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে, উত্তম বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে, ইসলাম বহুবিবাহের রীতিকে সমর্থন করে, যা মুসলিম নারী কিংবা পুরুষদের জন্য একটি রহমত। কাজেই সাহাবিদের সময়ে কোনো নারী যদি তালাকপ্রাপ্ত হতেন, এটা তাদের জন্য কিংবা সেই সমাজের জন্য কোনো বোঝা হতো না। খুব সহজেই তারা পরবর্তী বিয়েটি সেরে নিতেন। বয়সের ব্যবধানও তাদের ক্ষেত্রে কোনো সমস্যা বলে তারা গণ্য করতেন না। যদি উভয় পক্ষ রাজি থাকতেন, তবে সেই ক্ষেত্রে বয়স, পরিবার, এই সমস্ত বিষয়গুলোকে তারা বাধা হিসেবে দেখতেন না। বিয়ে তাদের সময়ে খুব সহজ একটি বিষয় ছিল। যেমন আমরা দেখি, উমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় অনেক বয়স্ক একজন ব্যক্তি ছিলেন, কিন্তু এরপরেও আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা উম্মে কুলসুমের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং প্রস্তাবও পাঠিয়েছিলেন তিনি আবু বকরের কন্যা উম্মে কুলসুমের কাছে। এবং আবু বকরের কন্যা উম্মে কুলসুম এই কারণে ওমর ইবনে খাত্তাবকে প্রত্যাখ্যান করেননি যে তাদের মধ্যে বয়সের ব্যবধান অনেক বেশি ছিল, কেননা পরবর্তীতে আমরা দেখতে পাই আবু বকরের কন্যা উম্মে কুলসুম তিনি আরেকজন প্রবীণ সাহাবির স্ত্রী হিসেবে গৃহীত হয়েছিলেন। সাহাবি তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি তাকে পরবর্তীতে বিয়ে করেছিলেন। কাজেই তাদের সময়ে দৃষ্টিভঙ্গি বিয়ের প্রতি কিংবা তালাকের প্রতি আর আমাদের সময়ে আমরা যে সমস্ত দৃষ্টিভঙ্গিগুলো সৃষ্টি করেছি তাদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সাহাবিদের সময়ে বিয়ে ছিল সহজ এবং নির্ঝঞ্ঝাট, তাদের সময়ে বিয়ে ছিল সহজ, ব্যভিচার ছিল কঠিন, আর আমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণ বিপরীত বানিয়ে ফেলেছি। শুধুমাত্র মুসলিম ভূমিগুলোতেই দেখা যায় বহু নারী রয়েছেন যাদেরকে বিয়ে করার জন্য কেউ আগ্রহ প্রকাশ করে না। মানুষেরা বিভিন্ন রকমের কারণ দেখাতে চায়, যে সমস্ত নারীরা তাদের বয়স হয়ে এসেছে, তারা আগে একজন স্বামীর অধীনে ছিলেন, তালাকপ্রাপ্তা, একই সঙ্গে তারা বহুবিবাহের রীতিকেও বর্জন করেছেন, ফলে এই সমস্ত নারীদেরকে পরিবারের বাইরে একক নিঃসঙ্গ জীবনযাপন করতে হচ্ছে। কাজেই সাহাবিদের দৃষ্টিতে দেখলে আমরা দেখতে পাই বহুবিবাহ বা একাধিক স্ত্রীকে গ্রহণ করা এটা নারীদের উপরে কোনো জুলুম নয়, বরং এর মাধ্যমেই একটি সমাজ সুস্থ এবং স্থিতিশীল হয়ে ওঠে, নিরাপত্তা লাভ করে, অসহায় নারীদের আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত হয়। কাজেই সত্যিকার অর্থে কেউ যদি নারী অধিকার নিয়ে সচেতন থাকে, তাদের উচিত বহুবিবাহের পক্ষে জনমত গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম পর্বের আলোচনার শেষ অংশে আমরা চলে এসেছি। প্রথম পর্বে আমরা আলোচনা করলাম সাহাবিদের সম্পর্কে জানার গুরুত্ব এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার প্রাথমিক পরিচয়, জন্ম, দৈহিক গঠন, মানসিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য, বংশ এবং পরিবার সম্পর্কে। আগামী পর্ব, দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক জীবন এবং ইসলাম গ্রহণের সেই বিখ্যাত ঘটনা এবং সংশ্লিষ্ট শিক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে। ওসল্লাহ তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।